exclusively on FusionBD.com.
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. Hello 8920 জীবনের গল্প অনুষ্ঠানে অতিথি তার জীবনের গল্প, তার জীবন দর্শন, আবেগ, অনুভূতি, স্বেচ্ছা শেয়ার করেন। এখানে এমন অনেক বিষয় থাকতে পারে যেটা অপ্রাপ্ত বয়স্করা অভিভাবকের অনুমতি নিয়ে শুনবেন। সর্বোপরি জীবনের গল্প থেকে পজিটিভ, ভালো অর্থে শিক্ষণীয় কিছু গ্রহণ করাই আমাদের উদ্দেশ্য। স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে ক্লোজ আপ প্রেজেন্ট হ্যালো 8920 তে। এবং বুধবার রাত, আর বুধবার রাতেই এই শোটা শুরু হয়ে যায়, যে শো এর একমাত্র চালিকা শক্তি হচ্ছেন আপনারাই। এবং আপনাদেরকে শুরুতে ধন্যবাদ জানাই, আপনারা আছেন বলেই আজকে এতগুলো পর্ব, 300 পর্ব পার করে চলে এসছে এবং 3000 পর্ব অ্যাটলিস্ট এই শোটা চলুক। যে আপনারা সবসময় সাথে যেভাবে ছিলেন, যেভাবে এখনো আছেন, এবং আশা করি এইভাবেই আপনারা সামনে থাকবেন, সামনে যতদূর আমরা এই শোটা করতে পারবো, তা অল ক্রেডিট গোস টু আপনাদের দিকেই যাবে সেটা। যাই হোক, আমাদের সাথে একজন অতিথি আছেন, আমি অতিথির কাছে যাচ্ছি এবং এই অতিথি একজন ইন্সপিরেশন হবেন আপনার জন্য, এটা শুরুতে বলে দিলাম। সো পুরোটা সময় আপনি সাথে থাকবেন, এটাই আমার আশা। আর অতিথির কাছে যাবার আগে ফোন নাম্বারটা একটু বলি, 09613892892। এছাড়া আপনি চাইলে ফেসবুকে যোগাযোগ করতে পারেন, ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/setu.abcradio। এই পেজটি আর্য সেতু নামে আছে এবং অসংখ্য ফেক পেজ আপনি দেখতে পাবেন ফেসবুকে আর্য সেতু দিয়ে। আপনি ইউআরএল অ্যাড্রেসটা দিয়ে সার্চ করবেন facebook.com/setu.abcradio। ওকে, আর্য সেতু নামে আছে পেজটি। আপনার নামটা একটু বলেন।
আসসালামু আলাইকুম, আমি জাকিয়া সুলতানামাটি, আমি গড়গড়িয়া মাস্টার বাড়ি থেকে আসছি।
ওকে, মাস্টার বাড়ি থেকে আসছেন, উনি অনেক দূর থেকে আসছেন। এবং আপনার বয়স কত হবে এখন?
23-24 বছর।
আচ্ছা, তো শুরু করুন, ছোটবেলা থেকে বলবেন যেখান থেকে আপনার মনে পড়ে একেবারে।
অবশ্যই, প্রথমেই আমার মতো একটা অস্বাভাবিক মানুষ এখানে এনেছেন আমার আবেগটা প্রকাশ করার জন্য, তার জন্য আমি কৃতজ্ঞ এবং সেই আবেগটা আজকে আপনাদের কাছে প্রকাশ করব। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার গল্পটা পুরোটা জোরে শুনবেন। আমার বাবা মা খালাতো ভাই বোন ছিল, তো আমার যতটুকু আমি জানি,
মানে বাবা মা খালাতো ভাই বোন ছিল মানে বুঝিনি,
তার আপন খালাতো ভাই বোন ছিল।
ও আচ্ছা।
তো তাদের বিয়ে হয়, বিয়ের 1-5 বছর পর আমার বড় ভাই হয়। বড় ভাই হওয়ার পরে বড় ভাই সমস্যা দেখা দেয়, আমাদের ফ্যামিলিতে প্রায় গজা মাস খাইতো সবাই। আমার আব্বু নিয়ে আসতো, তো একদিন রাত্রে আমার আব্বুকে স্বপ্নে দেখাতেছে যে গজা আমার বলতেছে যে তুমি আমাকে খেও না, এমন জায়গায় গেলে তোমার ছেলেটা ভালো হয়ে যাবে।
স্বপ্নে
কথা বলতেছে যে আমাকে তুমি খেও না, তোমার ছেলে ভালো হয়ে যাবে, এরকম করবে। তো আমার আব্বু দেখেছে বেটলাক, আমার আব্বুর এটা মনে নেই যে কোথায় নিয়ে যেতে হবে। তো আমার আব্বু সকালে উঠে বললো এরকম এরকম, কিন্তু আদৌ কোথায় নিয়ে যেতে হবে সেটা মনে নেই। তো সেখান থেকে
আমার ফলশ্রুতিতে রোগটা ভালো হলো না,
না তার ফলশ্রুতিতে রোগটা ভালো হলো না।
মানে আমি এই যে ব্যাপারগুলো, অদ্ভুত পৃথিবী এবং জীবন কল্পনার চেয়েও বেশি কিছু, এই কথাগুলো আমি বলি। অদ্ভুত পৃথিবী এই অর্থে বললাম যে স্বপ্নে গজাল মাছ, যেটা বাস্তবে কখনো সম্ভব না, স্বপ্নে সেটা গজাল মাছ বললো যে তোমার ছেলেটা ভালো হবে, আমাকে খেও না, প্রথম শর্ত। এবং দ্বিতীয় শর্ত হচ্ছে অমুক জায়গায় নিয়ে তার চিকিৎসা করাও বা এটা করাও। তো দ্বিতীয় অপশনটি ভুলে গেল, আমি জানি না এগুলো হয়, অদ্ভুত অনেক কিছুই ঘটে পৃথিবীতে, আমি ডিনাই করছি না, বাট জাজমেন্ট অল আপ টু ইউ, আপনারা যারা শুনছেন। হ্যাঁ, তারপর
বড় ভাই বড় হতে লাগলো, আর আমার বাবা মা একটু গাফলতি করছে, তাকে অন্য কোনো ট্রিটমেন্ট করেনি বা তাকে ডক্টর দেখায়নি বা তার কি সমস্যা সেটা জানতে চায়নি। বড় ভাই জন্ম হওয়ার পরে আমার বাবা আমার মাকে নিয়ে চলে আসলো খুলনা থেকে।
আমার বাবা খুলনা থাকতো,
খুলনা আমার বাবা পাঠিয়ে মিলে চাকরি করতো, ওইখানে কি বিরোধ হয়েছিল আমার বাবার, খুব ভয় হচ্ছিল তখনকার সসে ছিল, অনেকে এটাকে ভয় পেত, চাকরি রিজাইন দিয়ে টাকা টোকা নিয়ে চলে আসলো। রোগটা ছোঁয়াচে ছিল, মানে আগে টিবি রোগটা অনেক ছোঁয়াচে ছিল, এই জন্য অনেকে ভয় পেত, এই জন্য মানে বাধ্যতামূলক আমার আব্বু কে চলে আসতেছে,
মানে সেরকম পরিস্থিতির সৃষ্টি হলো বলেই ওনাকে আসতে হলো, ওনাকে সহজে রিসিভ করতে পারছে না,
রিসিভ করতে পারছে না, মানে এরকম একটা ইলেকটা ওনাকে দেখে সবাই ভয় পেত।
ওকে, একটু নোট করবেন প্রিয় শ্রোতা, যে এই ব্যাপারগুলো সমাজে প্রচলিত ছিল একটা সময়, হয়তো যে মানুষের একটা অসুখ হলে সেই মানুষের ধারে কাছে যেত না, তারপর সেই মানুষটাকে ভয় পেত, এটা তার মনের অবস্থাটা কি হতে পারে, কোন রোগী কিন্তু চিকিৎসার ঊর্ধ্বে নাই এখন আর। আর আপনি যখনকার কথা বলছেন সেটাও খুব দূরের কথা নয়, যাই হোক, এক একটা জায়গায় এক এক রকমের ভাবে মানুষের মানসিকতা বেড়ে ওঠে, এটা তারই প্রভাব। যাই হোক, তারপরে
এখান দিয়ে চলে আসলো, নারায়ণগঞ্জ আসলো, আমার নানা বাড়িতে চলে আসলো। তো এখানে এসে চিকিৎসা করছে, করার পর স্বাভাবিকভাবে সুস্থ হয়েছে। স্বাভাবিকভাবে সুস্থ হওয়ার পর আমার মেজো ভাই হলো, মেজো ভাই কিন্তু পেটে থেকে টিবি রোগ নিয়ে জন্মাইছে, টিবি রোগ নিয়ে জন্মাইছে। ওনাকে অনেক ট্রিটমেন্ট করলো, করার পরে এখানকার ডক্টর বলছিল, অ্যাডভাইস দিয়েছিল যে আপনি যদি নেক্সট টাইম কোনো বাবু নেন সবগুলো বাবু আপনার প্রতিবন্ধী হবে।
আচ্ছা,
আমি মেজু ভাইকে নিয়ে যখন ডক্টরের কাছে গেল, তখন ডাক্তার এই অ্যাডভাইসটা দিল যে আপনি যে নেক্সট ডে পরবর্তী যে কটা বাবু নেবেন তারা সব প্রতিবন্ধী হবে।
এই অসুখটা সংক্রমিত হচ্ছে আপনার বাবার এই অসুখটার কারণে,
মানে বাবার টিবি রোগ, আমার মেজু ভাইয়ের টিবি রোগ হলো। তো মেজু ভাই ছোটবেলা তো মানে অনেক ট্রিটমেন্ট করার পর সুস্থর মধ্যে আসছে। ডাক্তার বলছে যে ওর জীবন পৃথিবী যে বেঁচে থাকবে ওর হাতে একটা বোঝা দেওয়া যাবে না, একটা ভাই নিয়ে দেওয়া যাবে না, ওকে এভাবে রাখতে হবে। তো যে এত কথা বলি, কেউ যদি আমাকে কানা বলে, আমি কানা বলে কানা বলি, ডাক্তার বলার পর কেন আমার মা বাবার বাবু দিল বলুন তো? আমরা সেই পৃথিবীতে আসতে চাইছি, আমরা কি বলছি আমাদের আনো,
মানে মাটি আজকের অতিথি কাঁপছে, কারণ আমি শুরুতেই বলেছি যে ওর জীবনের গল্পটা আপনার জীবনের উপর একটা অবদান রাখবে। ও একজন খেতে খাওয়া মানুষ এবং ও চোখে দেখে না, ও চোখে দেখে খুবই সামান্য, যেটা না দেখার মতোই, সেই অবস্থাতেই আজকে এখানে চলে আসছে। এবং ওর আফসোস, ওর আক্ষেপ যে ওর মেজো ভাইকে নিয়ে যখন ডাক্তারের কাছে যাওয়া হলো, ডাক্তার বললো যে আর কোনো বেবি নেবেন না আপনারা, তারপরেও ওর জন্ম হলো এবং ও একটা ব্যাধি নিয়ে পৃথিবীতে আসলো এবং সেটা নিয়েও এখন সার্ভাইভ করছে। এই হচ্ছে জীবন, জীবন কল্পনার চেয়েও বেশি কিছু, যেটা ওর গল্প শুনলে আরো বেশি পরিষ্কার হবে আজকে। মাটি একটু সামলে নিতে হবে নিজেকে।
তারপর আমার সেদুবাই হলো, সেদুবাই হলো চোখের সমস্যা নিয়ে এখানে আসতে হলো।
আচ্ছা,
ও একদম এখন বর্তমানে অত কিছুই দেখে না, সেদুবাই হলো। তারপরে আমার মা তো বাবার বাড়িতেই থাকে, আমার মামা অসুস্থ ছিল, অনেক ট্রিটমেন্ট করছে, মামার ব্রেন টিউমার ছিল, মামা মারা গেল। মামা মারা যাওয়ার সময় তার দুই ছেলে মেয়েকে আমার বাবার মার হাতে চলে দিয়ে গেছে। তারপরে আমার জন্ম, আমি অভাগী জন্ম নিলাম পৃথিবী, জন্ম নেওয়ার দরকার ছিল আমি করছি, আমি তো জীবন তো লাভ হয়ে গেছে, কেন আমি মরে গেলাম না তখন?
অনেক কষ্ট নিয়ে আজকে এখানে আসছে মাটি, এবং ওর এখানে এসে গল্প বলার উদ্দেশ্য আমার মনে হয় একটাই, ও আপনাদের কাছে কিছু চাইতে আসেনি আজ, আপনাদের কাছে দোয়া চাইতে এসেছে, ওর মনের এই কষ্টটা কিছুটা হালকা করতে এখানে এসেছে, এটাই আমাদের শোয়ের উদ্দেশ্য। এখানে আমরা হয়তো কাউকে অনেক কিছু করে দিতে পারি না, অনেক কিছু করে দিইও না, কিন্তু যে ভিকটিম এখানে আসে তার মনটা হালকা হয়, যেটা কিনা বেঁচে থাকার জন্য অনেক বড় একটা বল, অনেক বড় একটা শক্তি হয়ে দাঁড়ায় আর কি। তো সেই শক্তিটাই যেন আজকে আমাদের অতিথি এখান থেকে নিয়ে যেতে পারে, পুরোটা সময় সাথে থাকবে।
আমার জন্ম হলো আমি স্বাভাবিকই ছিলাম, যখন তিন চার বছর হলো তখন আমি ঘুমিয়ে ছিলাম, আমার ফুয়াতো ভাই, ওর নাম বিটন, ও আমাকে একটা হলুদের পাতা নিয়ে বলতেছে চ্যাঙ্গা। তো এটা ঘুমন্ত অবস্থা, ভয় পেয়ে আমি উঠে গেছি, মানে সিরিয়াস ভয় পেয়েছি, ভয় পড়বে দ্বিগুণ জ্বর, অনেক অবস্থা খারাপ। তো এরপরে একটা মানুষ মারা যায়, মানুষ মারা যায়, মানে ওই আমি গুটুগুটি পায়ে আমার এই মানুষটাকে দেখতে যাই, যে লাস্টটা ছিল খুব ভয়ঙ্কর অবস্থা, নাকের মধ্যে তুলো মুলো দিয়েছিল, ওই ভয় পেয়েছে, ভয় পাওয়ার জ্বর হয়েছিল। কিন্তু আমি তো বলছি শুধু যে আমার বাবা মার কিছু গাফলতি আছে আমাদের জীবনে, তো জ্বর আসছে সেটা তারা খেয়াল করেনি, এত জ্বর আসছে, জ্বর হইতে হইতে অবস্থা হয়েছে যে আমি পুরোপুরি ব্লাইন্ড হয়ে যাই, পুরোপুরি অন্ধ হয়েছি, আমি সুন্দর পৃথিবীটাকে সুন্দর করে দেখতে চাই, কেন পারলাম না,
এটাই হচ্ছে ওর জীবনের ট্র্যাজেডি, এটাই হচ্ছে ওর জীবনের আফসোস, এটাই হচ্ছে ওর জীবনের গল্প। এবং ওর জীবনের গল্পটা এটা কেবল শুরু, এটা কিছুই নয়, মাত্র শুরু হলো। এখনও নিজেকে সামলাতে পারছে না, ঠিক মতো গল্পটা আগাচ্ছে না, আমি জানি না শেষ পর্যন্ত ঠিক সময়ের মধ্যে গল্পটা শেষ করতে পারবো কিনা, কারণ আপনারা শুনতে পাচ্ছেন যে ক্রমাগত কাঁদছে, অনেক কিছুই শোনার বাকি আছে। ও যা শুনেছে, ওর জীবনটাকে অল্প দেখায় যতটুকু দেখেছে সেগুলি আজকে আপনারা শুনবেন। মাটিকে বলবো যে মাটি, এগুলো মানুষের জীবনে অনেক ধরনের না পাওয়া থাকে, অনেক ধরনের অপূর্ণতা থাকে, তারপরে তো আপনি বেঁচে আছেন তাই না?
আমি না মৃত্যুকে কি যন্ত্রণা, যন্ত্রণা নিবে আমি এতে মৃত্যু হলে শান্তি পেতাম। আমি আমার মাঝে মধ্যে মাকে বলতাম যে মা, তুমি আমাকে জন্মের পর বিষ খেয়ে দিতে পারো নাই, আমাকে মেরে ফেলতে পারো নাই, আমার কেনা রয়েছে বৃষ্টি হচ্ছে। আমি মন থেকে বলি, ভাইয়া আমার পত ভাইয়ের জন্য ভালো কোনো দোয়া আসবে না আমার আমার জীবনে, কারণ ওর কারণে আজকে আমার এই অবস্থা। তারপর ভাই আমি পুরো প্ল্যান ছেড়ে গেলাম, পুরো প্যানে আমি বিছানা দিকে উঠতে পারছিলাম, চোখে কিছুই দেখতে পাচ্ছিলাম, আমি পুরো অন্ধকার হয়ে যাচ্ছি, জানি না কবর কিরকম অন্ধকার হয়, তার চেয়ে বেশি অন্ধকার আমার জীবন। ভাইয়া আমাকে মিস করছে, আমি জন্মের পর অপরাধ করে আমি তো জন্ম শুয়েই করলাম না, তাতে তোর শাস্তি। আমি ট্রিটমেন্ট করা হলো, ট্রিটমেন্ট করার পর সামান্য এখনো দাদা কেন দিয়ে আসি। তারপরও তার বাবু না থামায় নেই, আমার পরও আরেকটা বাবু হলো, আমার ছোট ভাই। আমার মামা অসুস্থ হওয়ার মারা গেল, তারপর আমার মা বাইরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল, বিদেশ যাবে, অনেক টাকা দেনা হয়ে গেছে, সে দেনা শোধ করার জন্য বিদেশ।
মা সিদ্ধান্ত নিলেন?
হ্যাঁ।
আচ্ছা, দেনা হলো, আপনার বাবা কি করতেন?
আমার বাবা এখানে এসে যে সাবানের ব্যবসা করতেন। আমার মামারও শুধু জন্য অনেক টাকা দেনা আছে।
আপনার মামার ট্রিটমেন্ট কি আপনাদের করতে হয়েছিল?
হ্যাঁ, আমার তো করতে।
আচ্ছা,
আমার মার কমন সেন্স বিবেকটা দেখে, তার এতগুলো বাচ্চা অসুস্থ, সে কি হয় বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করে। আমরা তো ভালো খাবার চাইনি, আমরা তো যে মার গুলো বড় হবো, বাবার আদরে বড় হবো, সে বাইরে যাবে। তো সবকিছু রেডি হয়ে গেল, আমার ছোট ভাই তখন 1.5 বছর বয়স, তখন আমার মা ওই ভাইটাকে বুকের দুধ খাওয়াচ্ছে, বুকের দুধ খাওয়ার বলতেছে কি আমি ইঞ্জেকশন দিতে যাই, তুমি থাকো। আমার মা বুকের দুধটা মুখ দিয়ে ছাড়ে চলে গেল, ওকে কে সামলাবে কে দেখবে।
আপনার বাধা দিলেন না কেন?
আমার নানির ব্যবস্থা করছে,
নানির ফ্যামিলি থেকে ব্যবস্থা করেছে বিদেশ যাওয়া।
হ্যাঁ, নানির ফ্যামিলি থেকে ব্যবস্থা করছে বিদেশ যাওয়ার জন্য, তো সেক্ষেত্রে তারা গেছে বিদেশ, মানে সে চলে গেছে। আমার বাবাও কিছু করার ছিল না, কারণ যেহেতু আমার নানার বাড়িতে থাকে সেরকম
তারপরেও যে ব্যাপারটা বলতে চাই, যে যেখানে ডক্টর বলে দিল যে আপনার বাবা ওনার মধ্যে কিছু অসুখ ছিল, যে অসুখগুলো সংক্রমিত হবে তার ছেলে মেয়েদের মধ্যে, তারপরেও তারা ক্রমাগত সন্তান নিচ্ছেন। যাই হোক, এটা হয়তো অনিশ্চয়তাকে স্বপ্ন হিসেবে দেখে এই কাজটা করেছেন, যে হয়তো পরের সন্তানগুলোর মধ্যে এগুলো হবে না। যাই হোক, সেখানে আপনার মায়ের প্রসঙ্গে আসি, তারপর উনি বিদেশ চলে গেলেন। ফাইনালি
ফাইনালি বিদেশ চলে গেলেন, সেই 4.5 বছর পর চলে আসলেন।
আচ্ছা, বিদেশে কি কোর্স করছিলেন উনি? সেখানে
সেখানে একটা হাসপাতালে পোর্টার, মানে নার্সিং ছিলেন।
মামাতো
বোন অনেক বড় হয়ে গেল, আমার মামাতো বোন কি স্কুলে দিছিল, কিন্তু তার ব্রেনটা কেমন সাফ ছিল না, মনে রাখতে পারতো না কিছু,
মানে যে মামাটা মারা গেল সে মামা মারা যাওয়ার সময় আপনার বাবা মার হাতে তুলে দিয়েছিল।
হ্যাঁ, তার ছেলে মেয়ে দুটোকে আমার বাবা মার কাছে তুলে দিয়েছে।
আচ্ছা,
তো আমার মামি যাওয়া আসা করতো আমাদের বাড়িতে, তো মামি বাবা
মামি থাকতে আপনাদের হাতে তুলে দিল কেন?
মামি আবার অন্য জায়গায় বিয়ে করছে।
আচ্ছা, কিন্তু মামা মারা যাওয়ার সময়ই তো বলে গেল যে আমার ছেলে মেয়ের দায়িত্ব আপনার মা বাবাকে
দিয়ে, মানে আমার মামা জীবিত থাকা অবস্থায় সেইখান থেকে চলে গেছে।
ও আচ্ছা, মানে জীবিত থাকাকালীনই সবকিছু নির্ভর করে মানবিকতার উপর, আপনার মানসিকতার উপর।
তো মামি কিন্তু, মানে মামি কিন্তু তার আগের প্রেমিকের সাথে কিন্তু বিয়ে হয়েছে, ছোট বোনের জামাই তাকে বস বলতো, সরি আমার বাবার নাম জাহাঙ্গীর, জাহাঙ্গীর বড় ডাক্তার না, পরে তুলে দিয়ে গেল। তো ওরাও বড় হচ্ছে, আমরাও বড় হচ্ছি পাশাপাশি, মেয়েটা স্কুল তেমন পড়াশোনা করতে পারতেছে না, ব্রেন তেমন শার্প না, ছেলেটা আমাদের সাথে পড়তেছে, বয়স হয়ে যাচ্ছে, বিয়ে দেবে। আমার মামিও তখন যাওয়া আসা করতো, ছেলে মেয়েকে দেখে যেত। মামি একদিন এসে বলতো, সেরকম একটা সম্বন্ধ দেখছি, একটু বিয়ে দেব। তখন নানি বলছে, তোমার মেয়ে তুমি বিয়ে দেবে, সমস্যা তো নেই, কিরকম ছেলে তুমি খোঁজ নিয়ে এসো। আর ওই ছেলেটা কাইনা দেখাইছে, মেয়েরও দেখাইছে। দেখানোর পরে আমরা ওই ছেলের বাড়িতে যাবো। ছেলের বাড়ি কোথায়? বরিশাল। ওটা ছেলে যাবো। পরে আমরা সবাই গেলাম, শুধু আমার আব্বু বাদ রয়ে গেছে, আমার আব্বুকে নেয়নি। আরে আমার মামির একটা ইয়ে ছিল যে আমার আব্বুকে নেবে না।
কেন?
মানে আমার আব্বু তো সব কিছুর ব্যাপারে অ্যালার্ট ছিল, অ্যাটেন্টিভ ছিল। হ্যাঁ, যদি আমার আব্বু না করে দেয় তারপরে দেখলাম ঘুরে ঘুরে বাড়ি ঘর সব ঠিক আছে। পরে ওই যে বোনটা কানে শোনে না, ওর সামনে বলছিল যে ছেলে বিয়ে করছে, ছেলের আরো পড়াপান আছে,
ছেলের ছেলে মেয়ে আছে, তাই তো?
ছেলে মেয়ে
আগে বিয়ে ছিল।
হ্যাঁ, আগে বিয়ে ছিল।
আচ্ছা, এবং যে বোনটাকে বলেছে, কারা বলেছে ব্যাপারটা?
ওই আশেপাশের গ্রামের লোকরে, আমরা গ্রামের আশেপাশে ঘুরতে গেছি না, আশেপাশের গ্রামের লোকরে বলছে। তো যাই হোক, বিয়ে হলো, বিয়ে হলো, বিয়ের সব গয়না পাঠে দিল, যা যা দেওয়ার কথা ছিল সব দিল। দেওয়ার পরে বিয়ের জন্য আট নেওয়ার বলা হয়, যে আট দিনের জন্য মেয়েকে নায়ন নিয়ে আসে। তো আট দিনের জন্য যখন নায়ন নিতে গেছে, তখন যাই সে ওই মেয়ের জামাই নাই, কই গেছে, কই চলে গেছে। ঘরের মধ্যে যা যা ছিল, মানে আপনার খাট চুকে সবই আছে, কিন্তু স্বর্ণ গয়না টাকা পয়সা নেই, সব চলে গেছে।
অদ্ভুত, মানে আপনারা গেলেন হচ্ছে আট দিন পরে,
আট দিন বিয়ের আনাইগুলো নাইরে ঠিকই আনছে, আট দিন পরে যাওয়ার পরে আপনার আট দিন থাকার জন্য নিয়ে আসে না, পরে আট দিনের সময় যায় দেখে ছেলে
যে মেয়েকে ফেলে রেখে সবাই চলে গেল।
হ্যাঁ, মেয়েকে ফেলে রেখে সবাই চলে গেলো। আর আমার মামা তো বোনটা ছিল হাওয়ার সোজা টাইপের, ও তেমন কিছু একটা করতে পারেনি, ক্যারি করতে পারেনি। আর আশেপাশের লোকদের কাছে জিজ্ঞেস করলো যে ছেলেটা কতদিন ধরে এখানে আসছে, কি এক মাস, এই যে কিছুদিন আগে রুম ভাড়া নিয়েছে, মানে ওরা আমার বোনের বিয়ের এক সপ্তাহ আগে রুমটা ভাড়া নিয়েছে। এরকমই করে জায়গাতে জায়গায় বিয়ের সাথে রুম টুম ভাড়া নেয়, এরকম করে চলে যায়।
ও আচ্ছা, মানে ওদের কি ব্যবসা? এটা
এটা ব্যবসা,
ছিল। যাই হোক, এবং সেটা হয়নি, যার ফলশ্রুতিতেই গিয়ে দেখলেন যে আপনার বোনকে ফেলে রেখে টাকা পয়সা সোনাদানা যা দিয়েছিল বিয়ে সব নিয়ে গায়েব। কারণ হচ্ছে এটা তাদের একটা ব্যবসা, বিভিন্ন জায়গায় যায় এবার বিয়ে করে এবং তাকে রেখে বউকে রেখে পালিয়ে যায়। ওকে, প্রিয় শ্রোতা, এখানে আমরা একটা বিরতি নিচ্ছি। বিয়ের মতো একটা ইম্পর্টেন্ট ইস্যুতে মোটামুটি খোঁজ খবর না নিয়েই, মানে মোটামুটি রকম খোঁজ খবরও তারা নেয়নি, সেটা নিলেও হয়তো এই ঘটনাটা ঘটতো না, বিয়েটা দিয়ে দিল। এর পেছনের উদ্দেশ্য ছিল হয়তো যে মেয়েটাকে তাড়াতাড়ি পার করা। তো যাই হোক, যাদের মেয়ে তারা যদি এভাবে পার করতে চায়, এখানে কারোর কিছু বলা থাকতে পারে না। কিন্তু আমার মনে হয় যে এটার পিছনে কোনো উদ্দেশ্য ছিল যে মেয়েটাকে কোনো রকমে পার করে দিতে হবে, খোঁজ খবর করার দরকার নেই। কেন নেই, সেই কারণগুলো হয়তো আস্তে আস্তে বের হয়ে আসবে, কিন্তু এই ফ্যামিলি একটা বড় ধরনের ধরা খেলো, মেয়েকে বিয়ে দিল এবং যা যা দিয়েছিল সবকিছু নিয়ে জমা পালিয়ে গেল। এরকম একটা সময় আমরা বিরতি নিচ্ছি, চলছে ক্লোজ অফ প্রেজেন্স হলো 920, আর যে সেতু আছে এবং রয়েছে আজকের অতিথি মাটি, কেউ কোথাও যাবেন না।
Close up presents Hello 8920. Close up. The closer, the better.
প্রিয় শ্রোতা, স্বাগত জানাচ্ছি আরো একবার ক্লোজ দ্য প্রেজেন্ট হ্যালো 8920 তে। আর অতিথি আছে মাটি, যার নাম, এবং সে মাটির জীবনের গল্পটা শুনেছেন আপনি, কিছুক্ষণ শুনেছেন, তার মধ্যে অনেক অদ্ভুত কিছু ঘটনা ঘটে গেছে এবং আরো অদ্ভুত কিছু ঘটনা ঘটবে বাকি দেড় ঘন্টা আমরা আছি আপনাদের সাথে এবং আপনারা থাকবেন হোপফুলি। যাই হোক, ওর মামাতো বোনের বিয়ে হলো, কোনো কিছু না জেনে বুঝিয়ে বিয়ে দিয়ে দিল এবং সেখানে একটা বদনা ধরা খেল, এরকম একটা অবস্থায় বিরতি নিয়েছিলাম। অতিথির কাছে ফিরছি, তারপরে কি হলো যে আপনারা গিয়ে দেখলেন যে আপনার বোনকে ফেলে রেখে ওরা চলে গেছে জিনিসপত্র?
চলে গেছে। পরে এর এই ঘটনা ঘটাতো না, আমার বাবাকে পাঠালো, বাবা আমাদের সবার ছবি নিয়ে গেছে, পরে সবাইকে দেখছে, পরে যে বোনের সামনে বলছিল এই সব কথাগুলো যে কানে শোনে না, তার ছবিটা দেখেছে, এই মেয়ের সামনে তো আমরা বলছিলাম যে এ বিয়ে করছে, হ্যাঁ বাবু আছে, সবকিছু আছে, সে কি আপনাদের কাছে যে বলে নেই? পরে অনেক খোঁজাখুঁজির পরে ওই ছেলেটাকে ধরে নিয়ে আসলো, মোজাম্মেল নাম, ওকে ধরে নিয়ে আসলো, ওর থেকে ডিভোর্স করে রেখে দিল।
ধরে নিয়ে আসলো কোথেকে? কই পাইলো ওকে?
বরিশাল থেকে ধরে নিয়ে আসলো।
আচ্ছা।
ও আমার ফুফা ছিল ডিসি বরিশালের, উনি হচ্ছে উনি ওনার মাধ্যমে পুলিশে ধরে আনছে, পুলিশরা ধরে আমাদের এখানে নিয়ে আসছে। তখন এরা কি করবে, ছেলে কি করবে আর এরা কি করবে? তখন আমার আব্বু ডাইরেক্টলি বলছে, এই মেয়েরা এখানে দেওয়া যাবে না, মেয়েকে দিল না, মেয়ে থেকে ডিভোর্স নিয়ে নিল।
আচ্ছা যাই হোক, মানে আপনারা আইনি পদক্ষেপ নিলেন, তারপর ছেলেটা এসে ধরা দিল, তাই তো? এটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ,
আমার মা এটা বিদেশ থাকা অবস্থা, তারপর বিদেশ থাকা অবস্থা, তারপর মা বাইরে থেকে চলে আসলো। মা যখন টাকা পয়সা হিসাব চাচ্ছে যে আমার টাকা কি করছেন, সাড়ে পাঁচ বছরের ইনকাম সে কি করছে সেটা হিসাব চাচ্ছে। তার আমার নানি এরকম এরকম বললো যে এরকম এরকম ভাবে ওকে বিয়ে সাথীকে বিয়ে দিছি, আমার মামা তো ওনার নাম সাথী, যে সাথীকে বিয়ে দেওয়ার পর এরকম। তা আমার মা বলতেছে যে একটা বারকে আমাকে জানানোর প্রয়োজন মনে হয় নাই, যে তুমি এত বড় একটা কাজ করলে, পরে আর নানু কিছু বলে নাই।
মানে আপনার মায়ের পাঠানো টাকা দিয়ে বিয়ে দেওয়া হলো, তাই তো?
পাঠানো টাকা দিয়ে বিয়ে দেওয়া হয়েছে, আর কোনো মানে তার অ্যাকাউন্টে কোনো টাকাই রাখে নাই, বিদেশে যত টাকা এমনি এমনি খরচ হয়েছে এরকম করেছে, কোনো টাকাই রাখে নাই। মা এইসব মানে মন মালিন্য ব্যাপার, মানে কষ্ট পেয়েছে যে এত কষ্ট করে ইনকাম করছে, ঠিক আছে। এর মধ্যে আমাদের পিছনে কিন্তু ভাই একটা টাকা খরচ করেনি, আমরা যে প্রতিবন্ধী ভাই বোনগুলো আমাদের পিছনে একটা টাকা খরচ করেনি। আমার বড় ভাই যখন একটা চোখ নষ্ট হয়ে গেছে সেই চোখে অপারেশন করতে গেছে, তখন সেই চোখ বাদ, পরে ওই চোখে অপারেশন করে ফালাইছে, ওই চোখে পাথর বসাই দিয়েছে। আমার সেই ভাই তো কোনোদিন ডাক্তারের কাছে নেই, ওই কয়েকদিন পর ফার্মেসি থেকে চোখে ড্রপ এনে দিত, যেটা আমরা চোখ উঠলে সাধারণত দিই, এটা নিয়েছে। আর আমাকে তো আম্মা বিদেশ থেকে আসার পরে অনেক পরে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে। মা বিদেশ থেকে আসলো, আসার পরে মাকে যেতে দিল না বাবা, মা থেকে গেল, তো ধানের জমি কিনলো, বাড়ির জমি কিনলো। তারপর এর মধ্যে আবার ইনিসে
মাকে অনেক টাকা পয়সা নিয়েছিল বিদেশ থেকে,
কিছু টাকা পয়সা নিয়েছিল, 1,80,000 টাকা মতো নিয়েছিল, আর কিছু গয়নাগাটি আর এই কম্বল টম্বল যা যা লাগে সব নিয়েছিল। তারপর আবার সেই মেয়েকে বিয়ে দেবে,
মানে মমতা বোনকে
আবার বিয়ে দেবে। মেয়েটা বড় হয়ে যাচ্ছে, মানে ইয়ে মানুষ অনেক আশেপাশে কথা বলে যে একবার বিয়ে হয়েছে সংসার করতে পারে নাই, এটা খুব কমিউনিস করে। পরে আমাদের বাড়িতে ভাত থাকতো, তো উনি ওই ছেলেকে নিয়ে আসলো দেখানোর জন্য, আমাকে আমাদের তার ভাই ছেলেকে নিয়ে আসলো দেখানোর জন্য। তার দেখতে সবটাই ভালো হয়েছে যে বিয়ে হয়েছিল এরকম এরকম ঘটনা, সবটাই ভালো হয়েছে। তো ছেলে ট্রেন নিয়ে আসলো, ছেলে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা, ইন্টারমিডিয়েট এসে রেজাল্ট খারাপ করে, ছেলেটা খুব ভালো ছিল, পরে নিয়ে আসলো, দেখে পছন্দ করে গেল। আমার বাবা মা আমি আমার ছোট ভাই আমরা আবার রংপুর গেলাম, রংপুর গেলাম ওই ছেলের বাড়ি ঘর সব কিছু দেখার জন্য। তো ছেলের বাড়ি ঘর সবটা দেখে আমাদের খুব পছন্দ হলো, ছেলে এতটাই ভালো ছিল যে ছেলের কাছে যে কোনো মেয়েকে বিয়ে দেওয়ার জন্য সবাই উঠে পড়ে লাগছে, এরকম ছেলের কোথাও পাওয়া যাবে না এরকম মনে হচ্ছে। পরে ছেলের মা বাবা বলতেছে কি দুদিন পর তো বিয়েই, এটা নিয়ে যান আমরা কালকে পরশু আসতেছি।
কাদের সাথে বিয়ে ঠিক করলো, একটু ক্লিয়ার করতে হবে।
ওই রংপুর বিয়ে ঠিক করলো, মানে আমরা দিকে পছন্দ হয়েছে, তো ওই রংপুরের লোকগুলো বলতেছে যে আমাদের তো সবটা দিকে পছন্দ হয়েছে, তো আমার ছেলে কিন্তু যে কোনো মেয়ে দিতে প্রস্তুত, তারা মানে গ্রামের সব লোক উঠে পড়ে লাগছে ওই ছেলের কাছে মেয়ে বিয়ে দিবে।
কোন মেয়ে বিয়ে দিবে?
গ্রামের যে কোনো মেয়ে বিয়ে দিবে।
কেন, ছেলের কি ব্যাপার?
মানে ছেলেটা খুবই ভালো ছিল, মানে ব্যবহারটা এতটা ভালো সবার মন কেড়ে
নিয়েছে। খোঁজ কোথায় পাইলেন? আপনার মামাতো বোনের জন্য তো বলছেন।
হ্যাঁ হ্যাঁ,
তো খোঁজ কোথায় পাইলেন?
এটা আমাদের বাসায় ভাড়া থাকে ওর চাচা।
ও আচ্ছা, ওই চাচার মারফত কথা বলেছে।
তারপর তো ওই ছেলেটার মা বাবা বলতেছে কি যে এর নিয়ে তো খুব ঝামেলা হয়েছে, আপনি আপনার এর নিয়ে যান, মানে ছেলেটার কাছে যে কোনো মেয়ে বিয়ে দিতে ই করতেছে, কিন্তু ওরা তো পছন্দ করছে আমার বোনকে।
ওকে, বোন সুন্দরী ছিল তাহলে নাকি?
বোন সুন্দরী ছিল বলতে না, টাকা পয়সার প্রভাব ছিল, ওরা মনে করছে যে এই জায়গায় বিয়ে করলে কিছু পাবো, এটা মানে টাকা পয়সার প্রভাব ছিল বেশি। তারপর ওই ছেলেটাকে দিয়ে দিল আমাদের সাথে, ছেলেটাও আমাদের সাথে আসলো। তো আমরা রওনা দিয়েছি শনিবার, ছেলেটা যখন ঘর থেকে বের হয় একটা বাধা খায়, যেখানে একটা বাধা খায় ভালো ছিল শনিবার, তো ছেলেটাকে বলতেছে বসে যাও, ছেলেটা বলে না এসব কুসংস্কার মানি না আমি। তো ছেলেটা চলে আসলো, আসার পর আমাদের সাথে আসলো, একদিন থাকলো, পরের দিন আমরা অনেক দুষ্টামি করলাম, গায়ে চুমকি চুমকি সব দিলাম। পরে ওই ছেলেটাকে আমার মামার রুমে আমার মামার সাথে ঘুমাতে দিয়েছি, আমার মামা উঠে গেছে, ওই ছেলেটা যেই কাইতে শুয়েছিল ওই কাইতে ওরকম ভাবে একটা স্যান্ডেল গেঞ্জি পরা আর একটা লুঙ্গি পরা, লুঙ্গিটা আঁটুর পরে, লুঙ্গি যেরকম ছিল সেরকম ওই ধানকা দিয়ে শুয়ে আছে। পরে আমার ছোট ভাইটা না ও বলতেছে কি মানে এমনিতে দুলাভাই দুলাভাই বলতেছে যে দুলাভাইয়ের চোখটা না মানে দুলাভাই চেহারাটা কিরকম কালো হয়েছে কেন। পরে আমরা সবাই খেয়াল করলাম সত্যি তো অনেক কালো লাগতেছে। পরে ছেলেটার নাম ছিল মকসুদুল ইসলাম, তো সে ডাকতেছে এই মকসুদ ওঠো, এই মকসুদ ওঠো, সে আর উঠতেছে না, সাহা দিতেছে না, স্প্রে করেছে রাত্রেই, স্টক করছে হয়তো বা কাউকে লজ্জায় বলতে পারেনি, মানে সমস্যা হয়েছিল কিন্তু বলতে পারেনি, শেষ
এটা কেমন হবে, স্ট্রোক করলে লজ্জায় বলতে পারবে না,
মানে ঘুমন্ত অবস্থা মারা গেছে,
ঘুমন্ত অবস্থা মারা গেছে, সেটা মানে এটা এভাবে ধরে নেওয়ার কিছু নেই যে সে স্ট্রোক করে লজ্জা পেয়েছে,
মানে
একটা ঘটনা যে ছেলেটাকে আপনারা নিয়ে আসলেন, ঠিক আছে, ওদিকে সমস্যা হচ্ছে ওই ছেলের সাথে, সবাই মেয়ে বিয়ে দিতে চাচ্ছে, খুব একটা সিনেমেটিক ব্যাপার, অদ্ভুত লাগছে আমার, এবং যে কারণে আপনারা তাকে নিয়ে আসলেন, আচ্ছা, এবং নিয়ে আসলেন এবং আপনাদের সাথে মামার সাথে ঘুমালো এবং সে ঘুমের মধ্যে মারা গেল। প্রিয় শ্রোতা, আমি সবকিছু মিলে কেমন একটা তালগোল পাকিয়ে যাচ্ছে, যাই হোক, জীবনটা অদ্ভুত হতেও পারে, দেখি শেষ পর্যন্ত কোথায় গিয়ে থাকে গল্পটা। অতিথি গল্প শুনছেন, মাত্রের জীবনে গল্প শুনছেন, এবং শুরু থেকেই বেশ স্ট্রেঞ্জ আজকে গল্পটা, এবং এই স্ট্রেঞ্জ ব্যাপারগুলো লাইফে ঘটে, ওর সাথেও ঘটেছে বলেই বলতে আসছে, এবং আপনার সাথে এই ঘটনাগুলো রিলেটেড হতে পারে কোনো না কোনো ভাবে, হয়, কারণ প্রত্যেকটা ঘটনা সাইকেল মেনটেন করে। যাই হোক, অ্যাটলিস্ট সাথে থাকবেন, শুনবেন ওর গল্পটা, ঘুমের মধ্যে মারা গেল,
মানে কিরকম কি হয়ে যায় তখন, আমার এক খালা আমাদের বাসায় থাকতো, সে বলতেছে, সে আমাদের সাথে খুবই ভালো সম্পর্ক ছিল, সে বলতেছে আপনার কোনো চিন্তা করেন, এই ব্যাপারে আমি আসছি, আমরা অনেক কান্নাকাটি করতে অনেক টেনশন করেছি, আমার আব্বু আমার আম্মু সবাই খুব টেনশন করে গেছে যে এই ব্যাপারটা নিয়ে কি হবে। ওইদিকে ছেলের বাবা মা আসতে নিচ্ছে, ছেলের বাবা মাকে বলছে যে আপনারা আজকে আইসেন না, কিন্তু এখনো কিন্তু জানানো হয় না যে ছেলেটা মারা গেছে।
আচ্ছা, ওই ফ্যামিলিকে জানানোই হয় না,
জানানোই হয় না যে ছেলেটা মারা গেছে। ওরে আমার মা বাবা এখন কি করবে, তখন আমার খালা বলছে এরে গোসল টোসল করে সবকিছু করে বাড়িতে চলেন, তাহলে বাড়ির ব্যাপারটা আপনার দিচ্ছে। তখন একটা ট্রাক ভাড়া করা হলো, ছেলেটাকে গোসল টোসল করে কাফন টাফন করে, শুধু জামা দিচ্ছে কিনা আমার মনে নেই, অতটা তো এরকম ভাবে ট্রাকে করে লাশ নিয়ে গেল। যখন লাশ নিয়ে যাচ্ছে মাছ ধরতে এসে, তখন আমার খালা ফোনে বলছে ওই ওই ছেলেটা বাবা মাকে যে এরকম এরকম ঘটনা, ছেলেটার বাবা তো সাথে সাথে স্ট্রোক করছে,
ছেলেটার বাবাটা স্ট্রোক করলো,
হ্যাঁ স্ট্রোক করছে, মানে সে ফিটের উপর ফিট হয়ে যাচ্ছে। তারপরে ছেলেটার লাশটা নিয়ে গেল, সেই লাশ কিন্তু বাড়িতে নেয়নি সরাসরি, অন্য একটা বাড়িতে নিয়েছে, জুয়েল মিয়া তার বাড়িতে নিয়েছে। আমার বাবার হাত ধরে শুধু আমার ওই তালুইটা বলছে যে ভাই এটা কি করলেন, আমার ছেলেটাকে নিলেন আর এটা কি করলেন। তখন আমার বাবার আর কিছু বলার শক্তি ছিল না।
এটা তো খুবই অদ্ভুত কিছু ব্যাপার ঘটতেছে, যে আপনারা জানালেন না কেন, ওর বাবা মাকে জানালেন না কেন,
মানে আমরা জানাতে চাইছি কিন্তু ওই আমার ওই খালাটা জানাতে দেয়নি।
আচ্ছা, তার পিছনে কারণ কি ছিল,
মানে এখন যদি জানাইলে তারা বাড়ি থেকে পুলিশ টুলিশ নিয়ে আসে, কোনো ঝামেলা করে, লাশ
পড়তে
করতে পারে, এরকমই ছিল, ঠিক আছে।
আচ্ছা, কিন্তু আপনারা সমস্ত কিছু হাইড করলেন, ছেলেটাকে নিয়ে যাচ্ছেন, ডেড বডিটা ট্রাক করে নিয়ে যাচ্ছেন সেই বাড়িতেই, কেমন যেন সবকিছু, তারপরে নিয়ে পৌঁছলেন
ওনাদের পাশে, আপাতে চেয়ারম্যান মেম্বার সব আসছে, বড় ঘটনা বললো যে এভাবে হইতো, অনেক অবিশ্বাস করতেছে, অবিশ্বাস করার কথাই দেয়, যে কেউ এটা অবিশ্বাস করবে যে ছেলেটাকে ভালো অবস্থা নেই, এখন ছেলেটা কিভাবে মারা গেল। আমার বাবার কাছে অনেকে কোশ্চেন করতেছে না, আমার বাবার কোনো উত্তর, মুখের কোনো উত্তর আসতেছে না, সে কি বলবে। পরে ওই খালাটা বলছে দেখেন আমাদের পাশে, আমরা একই রুমে পাশাপাশি রুমে ছিলাম, এরকম তো নেই না, তারা অন্যরকম মানুষ, মানে আমাদের খুব বিশ্বাস করতো, অন্যরকম মানুষ দেখেন একজন, কিন্তু ছেলেটার মা আজও পর্যন্ত এই ব্যাপারটাকে বিশ্বাস করতে পারেনি, আজও পর্যন্ত তার মনে দাগ রয়ে গেছে তার ছেলেটা এখানে এসে মারা গেছে। আমার বোন কিন্তু আজও বাড়িতে সংসার করতেছে, আজও পর্যন্ত ওই দাগটা তার
বাড়িতে সংসার করছে বলতে,
সেটা বলতেছি, তারপর মারা গেল, মাটি খেতে গিয়ে চলে আসলো। আমার সেই আঙ্কেল, সে আমার বোনকে আবার নিবে, আমার মামাতো বোনকে আবার নিবে।
কোন আঙ্কেল?
এই যে আমার বোনের শ্বশুর। হ্যাঁ,
ছেলের
বাবাই,
সবকিছু মেনে নিলো, ঠিকঠাক হয়ে গেল, তারপরে প্রপোজ করলো যে আমার ছোট ছেলের জন্য মেয়েটা কিনবো,
দেখবে এই মেয়েটার মধ্যে কি আছে, এই মেয়েটাকে আমরা নেবো। কিন্তু আমার বোনের যে শাশুড়ি, সে কখনোই স্বীকার হয়নি, সে বলছে না এই মেয়েটার জন্য আমার ছেলে মারা গেছে, এই মেয়েটাকে আমি কখনোই আনবো না, এই মেয়ের মধ্যে কি আছে সেটা আমি দেখিনি, এই মেয়েটাকে আমি আনবো। আমার ফ্যামিলির থেকে তেমন ভাবে রাজি ছিল না, দেবে না, দেওয়া দেওয়া অশান্তি করে, দেবে না। তো আমার ফ্যামিলি থেকে অনেক ই করার পরে দিছে, দিয়ে দিল ওই ছেলেটার কাছে, ওই ছেলেটার নাম মমিন, ওর কাছে দিয়ে দিল, দিয়ে দিল অনেক কিছু দিয়ে দিছে, রঙিন টিভি থেকে শুরু করে মানে এ টু জেড টাকা পয়সা যা যা লাগে সব দিল।
আচ্ছা,
বিয়ে হলো, বিয়ে হওয়ার পরে মানে অনেক গ্যাঞ্জাম হয়, আমার বোনের শাশুড়ি বোনকে মানতে চায় না, অনেকই করার পরে মানা গেছে, মানে এখনো যে আমার বোনের দুইটা বাচ্চা হয়েছে সংসার কথা এখনো সে কোনো মন থেকে মানতে চায় না। আর ওই ডাক্তার হয়েই গেছে, মারা গেল, বিয়ে হলো, তারপরে তো আমার বোনের যখন বাবু পেটে তখন আমার নানু, আমার নানু আবার উদ্যোগ নিল যে আমার বড় ভাইকে বিয়ে করাবে, যে চোখেও দেখে না কথাও বলতে পারে না তাকে বিয়ে করাবে। তো সেই হচ্ছে যে আমাদের পাশের পাশে মেসক হয়তো বেচালক হয়তো রশিদ করে নাম, সে একটা খবর নিয়ে আসলো কিশোরগঞ্জে একটা মেয়ে আছে, এরকম এরকম একটা মেয়ে আছে ভালো। পরে আমরা আমার মা আমার বাবা আমার নানুর যে মেয়েটাকে দেখে আসলো, মেয়েটাকে দেখে আসলো, মেয়েটাকে কিন্তু আগে থেকে সমস্যা ছিল, মানে টাইফয়েড জ্বরে মাথায় একটা ডিফেক্ট ছিল, মানে টাইফয়েড জ্বর হওয়ার পর মাথায় সমস্যা ছিল, কিন্তু মেয়েটা বাবা সেটা প্রকাশ করেনি।
আচ্ছা, বিয়ের সময় জানতেন না?
না, আমরা জানতাম না।
আচ্ছা, বিয়েতে কি রাজি হয়ে গেল?
বিয়েতে রাজি হয়ে গেল।
আপনার যে ভাইটার মাথায় সমস্যা?
না, যে ভাইটা চোখেও দেখে না কথা বলতে, সেই ভাইয়ের সাথে
যে ভাইটা, আপনার যে ভাইটা চোখেও দেখে না কথা বলতে পারে না, ওর জন্য মেয়ে ঠিক করলো এবং ওই ফ্যামিলি তাতে রাজি হয়ে গেল।
হ্যাঁ, তাতে রাজি হয়ে গেল।
আচ্ছা, কারণ হচ্ছে তাদের মেয়েরও ঝামেলা ছিল,
তাদের মেয়েরও ঝামেলা ছিল,
তাহলে স্বাভাবিক, না হলে তো তোমার ছেলের সাথে বিয়ে দেওয়া
হবে না, বিয়ে দেয় না, বিয়ে দেয় না।
ওকে,
অসচেতন
কেন ছিল আপনার ফ্যামিলি? পদে পদে আমি ফিল করছি যে
অসচেতনের কারণে আমাদের আজকে অবস্থা, তাহলে একটু সচেতন থাকতো আমাদের অবস্থাটা অনেক ভালো থাকতো। মানে তারা মনে হয়েছে মানে আমাদের উদ্ভূত চিন্তা ভাবনা মনে হয়েছে এটা করো করলো,
লাইফটা একটা ছেলে খেলা, এটাই কিন্তু মনে হচ্ছে। যে অল্প একটুখানি গল্প আমরা শুনলাম, এক ঘন্টা হয়নি এখনো, এর মধ্যে যেসব ঘটনাগুলো বললেন আপনার ফ্যামিলি সম্পর্কে, একজন দুজন মেম্বার না, অনেকগুলো মানুষ একটা ফ্যামিলিতে, এবং তারপর সাইকেল চলতেই থাকে, তারপর সাইকেলটা চলতেই থাকে, আরো মানুষের জন্ম হয় এবং সেইটা সংক্রমিত হতে থাকে। এই ভুল ডিসিশন গুলো কেন গোড়াতেই মানে স্টপ করে দেওয়া হয় না, মানে বিবেচনার জায়গাটা কেন অ্যাক্টিভ রাখা হয় না, এটা হচ্ছে আমার প্রশ্ন। যে আজকে যে গল্পটা শুনছেন এটা শেষ পর্যন্ত কি হবে কে জানে, কিন্তু এই পর্যন্ত যা শুনলেন যে আরো একটা বিয়ে দিল, এখানে খোঁজ খবর না করে দায় ছাড়া সবকিছু আমি দেখছি, এখানে দায় ছাড়া হচ্ছে, এটা কিন্তু একটা ফ্যামিলির জন্য সবচেয়ে বড় হার্মফুল। যাই হোক, তারপরে
মেয়েটাকে আমাদের বাড়িতে নিয়ে এসে বিয়ে করালো, বিয়ে হলো, বিয়ের 9 দিন পর আমার নানু মারা গেল। আমার নানু মারা গেল, বিয়ে হয়েছে 20 তারিখে, আমার নানু মারা গেল 29 তারিখে। তারপরে আমার বোনের ছেলে হলো, তার 12 দিন পরে আমার বোনের ছেলে হলো। ছেলের ব্যাপারে একটা ঘটনা বলি, সেটা হচ্ছে যে আমার মামা তো বোন যখন পেন হচ্ছে, পেন ব্যথা ব্যথা হচ্ছে, কিছুতেই মানে বাবু হচ্ছে না এরকম একটা পর্যক্রম, তখন আমার ভাবি চুপ করেছিল, চুপ করে থাকার পর ভাবি বলতেছে যে এক গ্লাস পানি নিয়ে আসে, সে পানি নিয়ে গেল, পরে সে ইয়াসিন সুরাটা পুরো ভরে ওই পানির মধ্যে ফু দিছে, ফু দেওয়ার পরে যখন ওই আমার বোনটাকে খাওয়ালো, আল্লাহর রহমতে ওই পানিটা খাওয়া বাবুটা হয়ে যাওয়া।
মানে
আমার ভাবির কিন্তু কিছু কিছু অদ্ভুত গুণ ছিল, দেখেনি এতটা ব্যথা উঠেছে সে পারতেছে না, কিন্তু ভাবি যখন পানি পড়া খাওয়ালো, পানিটা পড়েছিল, তখন সাথে সাথে তার বাবু হয়ে গেছে। ছেলে হলো, বাসনটা ভালো হয়নি, ছেলে হলো, পরে এরপরে আমার ভাবির বাবু পেটে হয়ে যায়, বাবু পেটে তখন হয়েছে, তার কিছুদিন পর থেকে তার মাথার সমস্যাটা প্রকাশ পায়। কম্পিউটার আমরা তাকে দুষ্টামি করে কম্পিউটারে বলতাম, বড় ভাবি তো ফান করে বলতাম কম্পিউটার। আর কোন সময় আমাদের সাথে মানে কম্পিউটার আমাকে ধরতেছে, কম্পিউটার আমাকে করতেছে, এইটা নেই তার যখন এটাই ছিল, মানে মানুষ তারগুলো অনেক বাজে কথা বলে না, অনেক খারাপ কথা বলে না, তার মুখে কোনো খারাপ কথা ছিল না, সে শুধু কম্পিউটারের কথা বলো, কম্পিউটার ওই যে কম্পিউটার, ওই যে কম্পিউটার, কখনো পা উপরে ঘুমাই থাকতো কখনো, কিন্তু সে কখনো বেপদে চলে নেই। পরে এভাবে তার বাবু পেটে আসলো, আসার পর আমার মা ব্যাপারটা খেয়াল করতেছে, তো অন্য কোনো সমস্যা, ভয় পেয়ে পাইছে কিনা এরকম কথা বলে, তাদের ধারণা ছিল ভয় পাইলো কিনা, কিন্তু আসলে কিন্তু না, এ কিন্তু মানে ভয় পায়নি, ঠিক আছে, তার সমস্যা এটা। পরে কোনো মানে পরে ডিসেম্বর মাস পর্যন্ত এরকম হলো, পরে আমার ভাইয়ের ছেলে হলো।
আচ্ছা,
এরকম অবস্থা বেশ একটা কেয়ার করেনি। তখন ছেলে হলো ডিসেম্বর 30 তারিখে একটা ছেলে হলো, তো ছেলে পর গেছে, পরে ছেলে সহ আমার ভাবিকে সহ নিয়ে আসছে আমাদের বাড়িতে। তো ও করে কি ছড়ি বেড়া বাবুটাকে নিয়ে না এরকম করে ধরে ঘরে বাইরে নিয়ে এসে কে গলা টিপে ধরে কি করে না করে উনি যে বলতে পারে না। পরে এই ব্যাপারটা আমার মা খেয়াল করছে।
আচ্ছা, এর আগে খেয়াল করেননি কেন?
মানে বাবু হওয়ার পরে বেশি সমস্যা হয়েছে। আগে তো কম্পিউটার কম্পিউটার বলতো, ঠিক আছে, এতটুকু এনাফ ছিল।
ততটুকুতে আপনারা কি বুঝছিলেন যে মাথার সমস্যা?
না, ততক্ষণ আমরা বুঝতে হয়তো বা কোনো ভয় টয় পাইছি কিনা, এরকম কবিরাজ করে না, এরকম কোনো সমস্যা হয় না, ঠিক আছে। পরে ধান বাবু হওয়ার পরে বাবু নিয়ে বাইরে যায় না, বাবুর গলা টিপে ধরে বাবুকে উপুত করে ধরে, বাবুকে বুকে দুধ খাওয়ায় না, এটা সেটা করতেছে। তখন আমার মা ব্যাপারটা ব্যাপারটা খেয়াল করছে। খেয়াল করার পরে পরে বাবুরে আমার মার কাছে নিয়ে গেল। তখন থেকে বাবুকে ইলেকট্রোজেন
খাওয়ায়,
কারণ ওই মেয়ে বুকে দুধ খাওয়াচ্ছে না, তাই ইলেকট্রোজেন খাওয়ায়। পরে এরকম করতেছে, পরে মেয়ের ভাইরে খবর জানছে যে আপনার বোন এরকম এরকম। তখন মেয়ের ভাই বলতেছে যে মাওই, আমার মাকে বলতেছে মাওই একটা কথা বলি, হচ্ছে যে আমার বোনের বিয়ের আগে টাইফয়েড জ্বর ছিল, টাইফয়েড জ্বরে মাথায় সমস্যা হয়ে যায়, ঠিক আছে। মাথায় সমস্যা হওয়ার পরে মানে আমার বাবা সেটা লুকায় না, লুকায় দেয়, বলে না, এই এটা বলে বিয়ে দেয়।
তাহলে এখন কেন বলতেছে, এখন কেন ভালো মানুষই দেখাচ্ছে?
এখন কেন হচ্ছে আমরা তাদের বোনটাকে তাদের দিয়ে দেবো, আমরা বাবু রেখে তাদের বোনটাকে তাদের দিয়ে দেবো।
কেন এটা তারা চাচ্ছে?
এটাও তারা চাচ্ছে যে আমার বোন পাগল সংসার করতে পারবে না, দিয়ে দেন। তারা চাচ্ছে, তাদের আরেকটা কারণ হচ্ছে যে আমার ভাবি যে আমার মাথায় সমস্যা, আমার ভাবি যে সম্পদে আলাদা ভাবে ভাবি নামে লিখে দেওয়া হয়েছে, মানে ওরা চাচ্ছে ভাবিটাকে ওদের কাছে নিয়ে সম্পত্তি গুলো ওদের নামে লিখে নিবে। এখন সেই রকমই আছে, আমার ভাবি সম্পত্তি গুলো আমার ভাবির ভাইয়েরা লিখে নিয়েছে, আমার ভাবিরা শুধু খাওয়াইতে রাখতেছে এতটুকু, যে আমার ভাবি আমার ভাতি যাদের পাবে সেরকম কোনো স্কোপ নেই, ওরা ওদের নামে লিখে নিয়েছে। এই জন্য তখন ব্যাপারটা ফ্লাশ করছে, পরে আমার ভাবিটাকে দিয়ে পাঠিয়েছে আমাদের বাবার বাড়িতে দিয়ে পাঠিয়েছে। তখন থেকে আমার ভাতিজাকে আমার মা বড় করে, আমার ভাতিজি কিন্তু বর্তমানে ক্লাস 7 পড়ে, ওর নাম আরমান, ও ভালো পড়াশোনা করে।
আচ্ছা, আপনার ভাবিকে পরে কি করলো, দিয়ে দিল বাচ্চা সহ?
না, বাচ্চাটা রেখে দিলাম।
বাচ্চা অতটুকু বাচ্চা কে বড় করবে?
আমার মা।
আচ্ছা,
আমার মা পালন করে রেখে দিল। তারপরে এরকম করে নানু মারা গেল, ভাবিও চলে গেলো, এরকম চলছেই আমার পড়াশোনা চলছে। এর মধ্যে আমার লাইফে চলে আসি আমি, আমার মা একটা মামা ছিল রহিম নাম, আর 3টা মেয়ে ছিল, তাদের সাথে খুব ভালো রিলেশন ছিল আমার। ওদের বাড়িতে যাওয়া আসা করতাম, স্কুল ছুটি তো যেতাম, 4টা বাজে চলে যেতাম, যে কোনো বন্ধ সময় চলে যেতাম, পাশাপাশি ছিল তো চলে যেতাম। তো আমার মামা তো বোনের আবার চাচাতো ভাইয়ের সাথে বিয়ে ঠিক হয়ে আছে, ছোটবেলা থেকে আর ঠিক হয়ে গেছে, যাওয়া আসা করতাম। এরকম যাওয়া আসা করতে করতে মানে কেউ কারো ছাড়া বাঁচতাম না, এরকম অবস্থা ছিল, খুবই যাইতাম আমি। আমার বড় বোনটার নাম ছিল সৈয়দ, ওর সাথে আমি খুবই মিশে হচ্ছিলাম, খুবই ক্লোজ ছিলাম। এটা 2004 ঘটনা। পরে যাওয়া আসা করতে করতে একদিন ওর চাচাতো ভাই আসলো, আমি তখন বাসায় ছিলাম, নাম হচ্ছে ফারুক, ফারুক রানা, ও বাসায় আসলো, আসার পর আমার সাথে পরিচয় করে দিল যে মাটি এটা আমার চাচাতো ভাই, ওর নাম ফারুক, আর ওর ভাইকে বলতেছে ফারুক ভাই, ও আমার কত বোন, ওর নাম মাটি। তো মাটির নামটা শুনে একটু হাসতেছে, খুব খুব দারুণ নাম, তো যে ঠিক আছে ভালো নাম। তো পরে অনেক কথা হচ্ছে বললাম, সে আবার তখন কমলাপুর রেলওয়ে স্টেশনে দোকান করতো।
ওকে, তারপর?
তারপর প্রায় আসা যাওয়া করতো, আমরা আবার লুডো খেলতাম, ছোটবেলায় লুডো খেলাটা খুব পছন্দ করতাম। আমি, ফারুক ভাই, তারপর ফেরদৌস, মুন্নি, আমরা লুডো খেলতাম। ফারুক ভাইয়ের সাথে যখন আমি লুডো খেলতাম তখন নিজে থেকে হেরে যেতাম, নিজে থেকে হেরে যেতাম, কেমন অদ্ভুত চেঞ্জ কাজ করতেছে বুঝতে পারতেছে, তার কথাবার্তা ব্যবহার হচ্ছে এত ভালো লাগতেছে, অন্যরকম একটা ব্যাপার।
আচ্ছা, ওনার প্রতি কোনো একটা অনুভূতি জাগলো?
অনুভূতি যাচ্ছে কিরকম জানি একটা, সে আসলে আমি চলে যেতাম ওই বাসায়, এমনিতে তো কন্টিনিউ যেতাম, সে আসলে কথাবার্তা বলতো। হ্যাঁ, পরে একদিন আমি নিজে থেকেই বলতেছি ভাইয়া একটা কথা বলবো, রাগ করবেন? বলে কি বলবে বলো, মহেন্দ্র আপনার নাম্বারটা একটু দিবেন? হ্যাঁ, সমস্যা কি? পরে তার নাম্বারটা দিলাম, তো প্রথমেই সে একটা ভুল করে, তার নাম ছিল ফারুক রানা, লেখছে ফারুক বানা, ঠিক আছে,
ফারুক
বানা। পরে আমি পাশে দিয়ে দয়ের শীতে দিয়ে লেখে দিবানা লিখে দিচ্ছি, তা আমি নিজে থেকে বুঝছি, ও জানে না। তো এরকম ভাবে মাঝে মাঝে যাওয়া আসা করতো, কথাবার্তা হতো, এরকম ভাবে চলছিল। আমি
আমার
না ফোন তখনও করিনি, ফোন তখনও কারো সাথে, আমার মতো আমি পড়াশোনা করতেছি, চলতেছে। পরে একদিন আসছে, পরে পরের দিন চলে যাবে, তখন ফারুক ভাই গেটের সামনে থেকে বলতেছে কি মুন্নি, যা বলো মাটিকে আমি চলে যাচ্ছি, কজন আমার সাথে একটু দেখা করে। তখন আমি পাটাতনের উপরে দাঁড়াইছিলাম, যেটাকে মাথা বলা হয়, পানির মধ্যে বাড়ি ঘেরে দাঁড়াইছিলাম। আমাকে যে বলতেছে মুন্নি, আপা, আমার আপা ফারুক ভাই না চলে যাচ্ছে, যে এই কথা শুনছি আমি দৌড়ে লাফায় নেমে গেছি, আমার পা কেটে গেছে। আমার পা কেটে গেছে, পা দিয়ে রক্ত পড়তে পড়তে ফারুকদার সামনে গেছে। তখন আমার খেয়াল আসেনি না পা কাটছে বা রক্ত পড়তেছে। পরে ফারুকদার বলছে কি মাকে আমি চলে যাচ্ছি, আমি কি আজকে চলে যাবেন? হ্যাঁ আমি চলে যাচ্ছি, সমস্যা নেই ভালো থাকবে। আমি কি ঠিক আছে? যখন আমি ব্যাগ দিই তখন পায়ের দিকে তাকাই,
আচ্ছা
যে আমার পাটা কেটে তো রক্ত পড়তেছে।
বাহ কি সুন্দর, মানে এটাকে প্রেমই বলা যায়। হ্যাঁ
এটাকে প্রেম, প্রেম নাকি আবেগ
কান্নাকাটি শুরুতে করেছিল ঘটনা চক্রে, এবং এখন এসে এরকম একটা ঘটনা ঘটলো যেটা ওর মুখে হাসি ডেকে আনলো। জীবন আসলে কল্পনার চেয়ে অদ্ভুত। কখন যে মানুষ আসবে, মানুষের জীবনে কখন যে কি ঘটবে কেউ জানে না। এ কারণেই বারবার বলি যে জীবন কল্পনার চেয়ে বেশি কিছু। আপনি ভাবতেও পারবেন না যে আপনার জীবনে কি আসছে কি হতে পারে। আপনি যতই প্ল্যান করেন তাতে কোনো লাভ হবে না আলটিমেটলি। আর এতক্ষণ ধরে আমরা মাটির জীবনের গল্পটি শুনছি, কিন্তু সেই সাথে ওর ফ্যামিলির অনেকের গল্প উঠে আসছে। এটা আমি কেন শুনলাম ধৈর্য ধরে, এর কারণ হচ্ছে জীবনের গল্পটা কিন্তু শুধু একাকে নিয়ে নয়, তার আশেপাশের সমস্ত কিছুই তার জীবনের গল্প। এবং এই ধৈর্য ধরে এতক্ষণ আপনারাও শুনলেন, আমিও শুনলাম, এর পেছনে কারণ একটাই। এখন আমি আপনাকে খোলা করছি এটা, আর সেটা হচ্ছে যে গল্পগুলো এতক্ষণ আপনি শুনলেন সেগুলোর সাথে ওগুলো ওতপ্রোতভাবে জড়িত। এবং আরেকটা ব্যাপার আমি আগেও বলেছি যে এই গল্পটা ইন্সপিরিং একটা গল্প, কারণ একটা মেয়ে যে আমাদের সমাজে এমনি অবহেলিত আর পারিবারিক ভাবে অবহেলিত এবং দলিত হওয়ার পরেও সে কিভাবে উঠে দাঁড়িয়েছে, তারপরেও তার শারীরিক কিছু প্রতিবন্ধকতা এখানে রয়েছে এবং অনেক মেজর একটা পার্ট তার শরীরের যেটা কাজ করে না ঠিকভাবে, সে খুব কম দেখে। তারপরেও সে একজন খেটে খাওয়া মানুষ, একজন শ্রমজীবী নারী, সে তার শারীরিক প্রতিবন্ধকতা অতিক্রম করেও সে এটা করেছে, বেঁচে থাকার জন্যই সেগুলো করছে। এত দলিত মথিত হওয়ার পরেও জীবনের কাছ থেকে এত অত্যাচার সহ্য করেও সে এখন যে বেঁচে থাকার জন্য জীবিকা নির্বাহের জন্য কাজ করে যাচ্ছে, দ্যাটস দ্য ফ্যাক্ট। সে কি করছে, কিভাবে তার জীবন ধারণের জন্য উপার্জন করছে এবং বেঁচে আছে কিভাবে, এটা একটা প্রশ্ন। সেই সবকিছু নিয়ে আমরা ফিরে আসছি একটু পরে। আপনি শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো ইট নাইন টু জিরো, আর যে সেতু আছে আপনার সাথে। আরেকটা ব্যাপার, আপনি এই অনুষ্ঠানটা ইউটিউবেও শুনতে পারবেন এবং ডাউনলোডও করতে পারবেন। ইউটিউব চ্যানেল অ্যাড্রেসটা হচ্ছে এবিসি অনলাইন, এবিসি অনলাইন বলে ইউটিউবে চ্যানেল রয়েছে, সেখানে গেলে হ্যালো ইট নাইন টু জিরোর প্রিভিয়াস সমস্ত শোগুলি আপনি পাবেন। যাই হোক, এরকম একটা অবস্থায় আমরা বিরতি নিচ্ছি। ফারুক নামে একজনের প্রতি মাটির প্রেমের উদয় হয়েছে, ভালোবাসা জন্মেছে, আর ভালোবাসা এবং হুটহাট করেই আসে। আসলে কার প্রতি হবে এগুলো সিলেক্ট করে আপনি কিন্তু পারবেন না। যাই হোক, এর পরে কোন দিকে ঘটনাটা যাবে সেটার জন্য আমরা অপেক্ষা করবো। ছোট একটা বিরতি নিয়ে ফিরে আসছি, কোথাও যাবেন না, চলছে ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো এইট নাইন টু জিরো, আর যে সেতু আছে।
Close up presents Hello 8920. Close up. The closer, the better.
সময় এখন রাত 12টা। প্রিয় শ্রোতা, এবং অনেক ধন্যবাদ আপনাদেরকে যে সাথে আছেন, এখনো শুনছেন, এবং আশা করি বাকি যে একটা ঘন্টা আমরা রয়েছি সেটাও আপনারা টোটাল সময় আমাদের পাশে থাকবেন। চলছে ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো এইট নাইন টু জিরো, আজকে জীবনের গল্প বলছে মাটি, এবং আর যে সেতু আমি আপনার সাথে আছি। আর ফোন নম্বরটা একটু বলে দিই, যেখানে ফোন করলে আপনি আমাদের একজন অতিথি হতে পারবেন এবং লাখ লাখ মানুষ আপনার গল্পটা শুনবে। নম্বরটা হচ্ছে 09613892892। আবারও বলছি 09613892892। আর যে সেতু নামে একটা পেজ আছে যেখানে আপনি কানেক্টেড থাকতে পারেন। এই পেজটার ইউআরএল অ্যাড্রেসটা বলছি, যেখানে আপনি এই ইউআরএল অ্যাড্রেস দিয়ে বেসিক্যালি কম্পিউটারে খোঁজ করতে পারবেন, আর কম্পিউটারে খোঁজ করলেই আপনি অরিজিনাল পেজটা পাবেন। এবং যারা মোবাইল ফোনে ব্রাউজ করেন তারা একটা ভাবে চিনতে পারবেন অরিজিনাল পেজ কোনটা, সেটা হচ্ছে আর্য সেতু নামে অনেকগুলো ফেক পেজ আছে, অরিজিনালটা হচ্ছে 40,000-এর বেশি লাইক এখানে রয়েছে, সেটাই অরিজিনাল। ইউআরএল অ্যাড্রেসটা বলছি www.facebook.com/setu.abcradio। আপনি মোবাইল ফোনের ব্রাউজারে গিয়ে সার্চ করলেও কিন্তু এই অ্যাড্রেস দিয়ে আপনি অরিজিনাল পেজটাই পাবেন, শুধু কম্পিউটারে না, ফোনেও পাবেন। আচ্ছা, মাটির কাছে যাই, অনেক বেশি কথা বলে ফেললাম, যেটা অনেকেই পছন্দ করেন না আমি বেশি কথা বলি। যাই, কিছু কিছু কথা আমাকে বলতেই হয় রিলেশনের জন্য, মানে একটা কথা সাথে একটা কথা লিঙ্কের জন্য। যাই হোক, মাটির কাছে ফিরছি। মাটি খুব সুন্দর একটা প্রেমানুভূতি নিয়ে এখন গল্পটা বলছে, ফারুকের সাথে ওর প্রেম হলো ঠিক বলবো না, ফারুকের জন্য ওর প্রেম হলো। তারপর
এভাবে যাওয়া আসা করতো, আসলেই আমাকে খবর দিত, আমি যেতাম। পরে আরেকদিন সকালে চলে যাবে ফারুক ভাই, তখন আমার মামাতো বোন মুন্নি আর ফারুক ভাই যাচ্ছে, আমাকে বলতেছে মাটি আসেন আমরাও যাই। ফারুক ভাই তো দিতে যাবে, রেললাইনে যাবে, আপনি তো রেললাইনে হেঁটেই যান, চলেন যাই। হাঁটতে গেছি, মুন্নি আবার রিক্সাতে চলে গেল, আমি আর ফারুক ভাই হাঁটতেছি গুটি গুটি পায়ে, মানে খুব সময় নিয়ে হাঁটতেছি, রিল্যাক্স মোড হাঁটতেছি, কথা বলতেছে। প্ল্যাটফর্মের সামনে আসলো,
কি কথা হচ্ছিল?
মানে এমনিতে ভাইয়া আমাকে বলতে তোমার পড়াশোনা কিরকম, কিরকমটা তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি, এসব বলতেছে। কি করবে
নরমাল কথাবার্তা, তাই তো?
এরকমই বলতেছে। পরে যখন প্ল্যাটফর্মের সামনে আসলো, তখন বলছে, মা কি কিছু খাবে? আমি বলছি, না ভাইয়া কিছু খাবো না। তখন ট্রেন আসলো, ট্রেনে উঠে গেল, সে আমাকে হাত নাড়ে বিদায় দিচ্ছে, আমি তাকে হাত নাড়ে বিদায় দিলাম। যতক্ষণ পর্যন্ত ট্রেনটা চোখে আড়াল না হচ্ছে, ততক্ষণ ঠিক আমি দাঁড়ায় থাকলাম। ওইদিকে আমার 8:30 বেজে গেল, আমার বেশ 8:00 থেকে। আমাকে টিচার জিজ্ঞেস করতেছে, এত লেট কেন? ট্রেন করতে গেলে মিথ্যে কথা বলতেই হয়। তখন বললাম যে আমার চাচাতো ভাই আসছিল, ওকে আমি পাঠাই দিছি, তুমি দেখে। এরকম আমি মন থেকে বুঝতে পারি যে ওকে আমি ভালোবাসি, এরকম একটা ফিলিংস আসে।
বয়স কত তখন?
আমি তখন 13-14 হবে।
আচ্ছা,
শিখতে পারি তো এরকম হবে। আরেকদিন ও আসছে, ওর কাছে আমি যাবো। আমার আম্মা করতো কি, পচা সাবান পানি মধ্যে গরম করে ওইটা দিয়ে কাপড় ওয়াশ করতাম, পরিষ্কার হইতো। পরে আমি যাইতে নিচ্ছি, তাহাতে করে সে গরম পানির ইয়াগুলো সবটা আমার পায়ে আসো করে।
আচ্ছা, কারণ আপনি তো এমনিতে চোখে খুব
ওরকম দেখতাম তো, চলাফেরা উদ্বুদ্ধ হয়ে ছিল। পরে পরে গেল, পরে আমি তখন আর তেমনই করিনি, ওটা ব্যাপারটা খেয়াল করিনি। পরে একটু সমস্যা, গরম পানিতে বসে পরে গেলাম, যাওয়ার পরে তার সাথে কথা বলতে বললে বেশিক্ষণ পা জ্বলতেছে তো আর ই পাইতেছে না। পরে আমি চলে আসছি, আসার পর দেখি পা এরকম ঠোয়া পড়ে গেছে, মানে পা দেখা যাচ্ছে না, এরকম ঠোয়া পড়ে পরে চামড়া চামড়া উঠে যাচ্ছে। তা আমি ভয় বলতেছিও না, আমার আম্মাকে যাওয়া পাটা এরকম হয়েছে, আমি ভয় বলতেছিও না, শুধু চিক্কে পায়ে কান্না করতেছি, পা যন্ত্রণা সহ্য করতে পারতেছি না, শুধু চিক্কে পায়ে কান্না করতেছি। দেখি আমার আম্মা বলতেছে, কি হয়েছে কি হয়েছে? পরে আমি আর বলতেছি যে কি গরম পানি পড়ে এসে। পরে তার জন্য মলম নিয়ে আসলো, মলম দিল, আমার আব্বু ওষুধ মানে নিয়ে আসলো। তখনও কিন্তু আমি ফারুক ভাইয়ের সাথে মোবাইলে কথা বলিনি, বললি মানে আসা যাওয়া করছে, কথা বলছে এরকমই হচ্ছে। এর মধ্যে হচ্ছে আমি যে টিচারের কাছে পড়ি, নাম হচ্ছে আসাদুল ইসলাম, ওনার বাড়ি বৈশা, উনি আমাকে অফার করে যে, মা কি তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ বলেন। কি বলবেন? জানি তো আমি ভালোবাসি। তখন আমি দুষ্টিনি কে বলতেছি, আপনার ভালোবাসেন, আমি যাবো তা শুনবেন তো? বলে হ্যাঁ, আমি আপনি কালকে রোদ্রে মধ্যে সারাদিন দাঁড়া থাকবেন, তুমি পাশে দাঁড়াতে পারো, আমি সারাদিন দিনটা 24 ঘন্টা দাঁড়াতে পারো। আমি কেন এইসব কথা কি বলেন, এগুলো কি বলতেছেন? পরে আমি যা বললাম, যা খাবারের কথা বললাম, তাই খাইনে তো, যা খাইতে না, ঘোরাফেরা কথাবার্তা কিছু দাম জাস্ট পড়ে আসতো। ওই পড়ানোর ক্ষেত্রে আমাকে বলছিল যে আমি তোমাকে ভালোবাসি। আমি এর মোবাইল দিয়ে আবার ফারুক ভাইয়ের মাঝে মধ্যে ফোন দিতাম যে স্যার মোবাইলটা ধরুন তো একটু কথা বলি। পরে স্যার দিত, ওনার সামনে কথা বললাম। আমি আবার ছোটবেলা থেকে কোনো কিছু লুকাতাম না, আমার মধ্যে লুকোচুরি ভাবটা নাই। আমার মাও তো বোনের দোষ, যার কথা বলছি ওর কাছে কিন্তু সবটাই বলতাম, কেউ যে আমাকে একটু খোঁচা মতো সেটা বলে দিতাম যে এরকম এরকম হয়েছে। তখন আমার মাও তো বোনের কাছে যে বলছি, সেটা যে একটা কথা আছে, কি কথা বলতো? তুই, আমি তো একজনকে ভালোবাসি। বলতেছে কে, কাকে ভালোবাসিস? বলছি তুই কি ভাববি জানি না, কিরকম ভাবে নিবি, আমি ফারুক ভাইকে ভালোবাসি। আমি ফারুককে বল, আমাকে না, আমি বলবো না, আমি তাকে ভালোবাসি। পরে আবার এই আসাদুল স্যারের কথা বললাম যে স্যার এরকম এরকম অফার দিছে, এরকম আমি জাফর স্যারকে ভালোবাসি না, আমি ভালোবাসতে পারবো না। আর আমি বলছি ফারুক ভাইকে যে নাও পাই, আমি ত্যাগের মধ্যে তাকে ভালোবেসে যাবো, যতদিন বাঁচি তাকে পাই না পাই সেটা আমার কোনো ব্যাপার, তাকে আমি ভালোবেসে ভালোবেসে যাবো। আমি বলছি যে ফেরদৌস প্লিজ এই ব্যাপারটা সাইনে নিয়ে রাখিস, আমি তোকে এই এটা রিকোয়েস্ট করলাম। ওই বাসা যাওয়া আসা করার কারণ আমার মা বাবা আমাকে অনেক মারধর করতো, ওই বাসায় কেন যাওয়া আসা করতাম, এমন সময় যেতে কাপড় বটি দিয়ে কেটে ফেলতো।
কেন ওই বাসায় গেলে কি হবে?
মানে আমার মা বাবা চায় আমাকে ঘরে আটকে রাখতে, মানে একটা খাতায় বন্দি পাখির মতো, কিন্তু আমি তো খাতায় বন্দি পাখি হবো না। আর প্রেম একবার যার জীবন আছে সে কখনো বাবা বিরতি ঝড় তোমাকে সেই মানে না, তাকে সেটা করতেই হবে। তো এরকম চলছে। পরে ফেরদৌস একদিন করলো কি, আমার মাকে খবর দিছে, মাকে খবর দিয়ে বলতেছে যে ফুফু এরকম এরকম ঘটনা, আপনার মেয়ে আমার চাচাতো ভাইকে ভালোবাসে, পরে কিন্তু কিছু হইলে কিন্তু কোনো অঘটন ঘটলে কিছু বলতে পারবে না। আসলে ভাই আমি ফারুককে জাস্ট ভালোবাসি আর তো কিছুই না, আমি তোকে ফোনও করি না, বর্ষে তো কোথাও যায়ও না, এতটুকুই এই ব্যাপারটা বলে দিছে। পরে আমার মা তো শুনা ওই বাসা থেকে আসছে, আইসা আমি তখন ঘুমাইছিলাম রাত্রে, ঘুমন্ত অবস্থায় এই হাত পাখা চেনেন তো, হাত পাখা ওইটা ইচ্ছা মতো বাড়ি আসছে আর গড়াটি বাদছে, ঘুরছে ঘুরছে গিয়েছে আমার আব্বুকে বলতেছে যে আপনার মেয়ে এরকম এরকম ফারুককে ভালোবাসে। আমার মা কিন্তু যদি ওই আমার মামাটাকে বলতো ফারুকের আব্বুকে, তাহলে কিন্তু আমার মামা মেনে নিত। আমার মার ইচ্ছে ছিল ওই আমার টিচারের কাছে আমাকে বিয়ে দেবে, আমার অনেক মারধর করলো যে আর যাবি নাকি ফেদেশ বা আর যাবি নাকি পোলাবো। আমার আব্বু আমাকে খুব মারতো, আমার আব্বু যেমনি আমাকে আদর করতো তেমনি আমাকে মারতো, তার যে আমাকে পছন্দ করতো সাথে সাথে আমি রাফি রাফ ব্যবহার করা শুরু করলাম, রাফ ভেট শুরু করে দিলাম। আর এখানে সকলেও পড়তাম না, তার তো কোনো রকম পড়লে পড়তাম না পড়লে নেই। তার বলতেছে তুমি কি চাও, আমি বলতেছি আমার একটা বিনুকে রিকোয়েস্ট, প্লিজ আপনার লাইফ থেকে চলে যান আমি সবচেয়ে খুশি হবো বেশি, আমার লাইফ থেকে চলে যান আমি সবচেয়ে বেশি খুশি, কোথায় যাবো আমি, আমি তো আপনার ভালো একটা চাকরি বেশি নিয়ে চলে যান। পরে আমার মাও এই ব্যাপারটা জানতে পারে, তোমার সার জমা পছন্দ করে ওই ফেদুস নিয়ে এটাকে বলছে। পরে আমার মা বলতেছে এত সুন্দর একটা ছেলে ওর পছন্দ করে আর ওই ছেলেটাকে ঘৃণাই করতেছে, কিরকম অবস্থা। পরে শাশুড়ি খুব খারাপ ব্যবহার করতে শুরু করছে। পরে স্যার এক সময় চাকরি ঠিক করে একটা এনজিওতে চাকরি নিয়ে চলে গেছে, চলে যাওয়ার সময় আমাকে বলতেছে যে আমি তো চলে যাবো তোমার একটা কম্বল আমাকে দাও, এটা স্মৃতি নিয়ে থাকবো। পরে আমার কাছে কেউ কিছু চাই আমি না করতে পারি না, আমি এটাকে দিয়ে দিই নিয়ে চলে গেছে। পরে ওইখান থেকে মানে ওইখান থেকে আমার মা আমাকে অবিশ্বাসের মানে শুরু হইলো, সারটা চলে গেল তার কাছে আমাকে বিয়ে দিতে চাইছিল, ওইখান থেকে অবিশ্বাস শুরু হইলো। আমি যে বেঁচেও যেতাম দেরি হইলে কত কোথায় গিয়েছিলি এরকম ভাবে, আমার বাবা আসলে বিচার দিত এরকম এরকম মারধর শুরু হইলো। আর অবিশ্বাস আর সন্দেহ কিন্তু একটা মানুষকে খারাপ পর্যায়ে বেশি নিয়ে যায়, আর মারধরটা আমার মনে ভয় ছিল তার মারবে তার কি করবে আমাকে মারতে, এক দিনের মতো আমি সেই ক্ষেত্রে বাসায় যেতাম, সেই জায়গায় যাওয়ার সকল কথা বলতাম অনেক। তারপরে এক সময় ফারুক ভাইয়ের নাম্বারটা বন্ধ হয়ে যায়, একবার ফোন করলে বন্ধ হয়ে যায়। পরে আমি ফারুক ভাইয়ের নাম্বার ট্রাই করতেছি তখন কল ঢুকছে না ফোন, তখন চেঞ্জ বাইরে থেকে ফেক্স থেকে তখন মোবাইলের যুগ খুব কম ছিল। পরে সে দোষ আমাকে নাম্বার দিচ্ছে না, ও কি ক্রাইসিস করছে ও নাম্বার দিচ্ছে না আটটা, ঠিক আছে তিনটে নাম্বার দেয়নি,
মানে কে তিনটে নাম্বার দেয়
ওই ফেরদৌস,
ফেরদৌস মানে হচ্ছে যে আপনার মামাতো
বোন,
মামাতো বোনের নাম ফেরদৌস।
হ্যাঁ
আচ্ছা, নামটা এতক্ষণ ধরে বল বল ভাবছিলাম তো ছেলেদের নাম,
ওর হচ্ছে জান্নাতুল ফেরদৌস মায়া, ঠিক আছে
ওকে ফেরদৌস বলে রাখছেন আপনারা।
হ্যাঁ আমরা ফেরদৌস বলছি,
যেটা হয়তো অনেকের মনে হয়তো এরকম একটা কনফিউশন ছিল এখন ক্লিয়ার হলেন। তা ও নতুন নাম্বারের
যোগাযোগ করা শুরু করছিলাম, ঠিক আছে তখনই,
তখনই বলতে এর আগে যোগাযোগ হচ্ছিল
না, এর আগে তো যাওয়া আসা করতোই, যাওয়া আসা করতো, এখন তো দোকানে ঝামেলার কারণে যাওয়া আসাটা খুব কম হয়, যাওয়া আসা করে না,
তাহলে ফোন নাম্বার এখন নেওয়ার প্রয়োজন হলো।
হ্যাঁ এখন প্রয়োজন,
আগে তো ফোন নাম্বার নিয়েছেন আপনি,
একটা নিয়েছিলাম সেই নাম্বার আবার ফোন করছিলাম সেটা অফ ছিল।
আচ্ছা
ও আবার নতুন নাম্বার নিয়েছে, এই নাম্বার তুই যদি সত্যিকারের প্রেমিকা হয়ে থাকস এই নাম্বারটা তুই খুঁজে বাইর করবি ভাইয়া। এই জন্য যে আমার কত টাকা খরচ হয়েছে মানে চার টাকা আমি নিচ্ছিল, কিন্তু একসেন্ট কথা বললো তো ফ্যাক্স আমাকে টাকা দিতে দিত,
অসম্ভবের পর্যায়ে পড়ে এই কাজটা আপনি আবার সম্ভব করার চেষ্টা করছিলেন।
হ্যাঁ অবশ্যই, প্রেম এমন একটা জিনিস যা বলার বাইরে, প্রেম কখন কোনো কিছু পিছু হবে না,
যারা করেছেন তারা ভালো মতোই জানেন কি কি করেছেন আপনারা, অনেকের লাইফে প্রেমের গল্প আছে, তারাও কিন্তু চাইলে আমাদের এখানে এসে বলতে পারেন। ফোন নাম্বারটা এই ফাঁকে একটু বলে দিই, 09613892892, এখানে ফোন করুন। প্রেম অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, যে প্রেমের গল্পের অংশে আমরা এখন আছি এবং আপনি এই কাজটা করলেন, প্রত্যেকটা নাম্বারে ফোন করে করে করলেন, কিন্তু লাস্টে লাস্টলি পাননি আমি যেটা আশা করি।
হ্যাঁ পাইনি, অনেক সমস্যা আছে। পরে আমার মা সেটা খেয়াল করছে যে আমি আমাকে স্কুল যাওয়া আসার জন্য টাকা দিত, রিক্সা যাওয়া আসা আবার খাবার খরচ ওইটা করতে আমি খাইতাম না, যাওয়ার সময় হেঁটে যেতাম আসার সময় হেঁটে আসতাম। এরকম করতে পারে, মাও টাকা দাও বন্ধ করে দিছে, জানতে পারছে? এবার আমার আব্বু বলছে তোমার কিছু খাইছে বলে আমাকে বলবে, আমি খাবার দেবো, টাকা দেবো না, আমার মাও বলছে। তখন ওয়ার্ল্ড ভিশন যেখানে আমাকে লেখাপড়া দেওয়ার সুযোগ সুবিধা দিত ওইখান থেকে আমাকে টাকা দিত, ওইখানে যদি 1,000 টাকা দিত আমি আমার আম্মাকে এসে বলতাম 800 টাকা দিছে, ওইখানে যদি 1,200 টাকা দিত বলতাম 1,000 টাকা দিছে। পরে এরকম অনেক কষ্ট, মানে সারাক্ষণ টেনশন ছিল, এটা নাম্বারটা কিভাবে কালে শুনো, এক্ষেত্রে কিন্তু পরীক্ষার রেজাল্টও খারাপ করে নি, পরে করবো। পরে দু একটা ভাই আছে, ওই তো চাচাতো ভাই, নাম হচ্ছে বাবুল। বাবুল ভাইরে বললাম যে বাবুল আমার তো উপকার করবি, মানে কান্না করে দিছি, বলতেছি কি উপকার? আমি যে ভাই প্লিজ এই ফারুকের নাম্বার আমি কিছু দিতে পারবি? ভাই কেন, তোর কাছে নাই? আমার কাছে আসে 8টা নাম্বার, তার 3টা নাম্বার নাই। ভাই নাম্বারটা বলতো দেখি, পরে এরকম বলছে, পরে লাস্টে 3টা নাম্বার দিয়ে দিছে যে এই 3টা নাম্বার ইকার। পরে যখন কথা বললাম তখন মনে আমার দেহে প্রাণ ফিরে আসলো।
আচ্ছা, এর মধ্যে ফারুক আর একবারও আসে নাই?
না, ওই ফারুকের দোকানে ঝামেলা আসেনি, আসা মানে ই ছিল বন্ধ হয়েছিল, আসেনি। পরে এর মধ্যে আমার প্রাণ ফিরে আসলো জানি। তারপর ফারুক নামের অর্থ কি সেটা খুঁজে বের করলাম। ফারুক নামের অর্থ হচ্ছে সত্য মিথ্যার প্রভেদকারী। আর যখনই কোন ইম্পর্টেন্ট পড়া দাগাইতো তখন আমি এস অক্ষর দিয়ে দাগাইতাম। আর আমার স্বপ্ন ছিল যে ফারুকের সাথে বিয়ে এলে আমার যদি মেয়ে হয় নাম রাখবো ফারিয়া, ফারুকের মেয়ের নাম ফারিয়া, এরকম একটা ডিসিশন ছিল। এরকমই চলছে, ফারুকের সাথে কথা বলছি এরকম চলতেছে। পরে এক পর্যায়ে আমরা যে জায়গাটা থাকতাম সেই জায়গাটা ভেঙে দিল সরকার থেকে।
কেন?
ওটা সরকারি জায়গা ছিল, মানে সরকারি জায়গা রুম উঠে আমার মা বাবা থাকতো। তারপরে জায়গা ভেঙে দেওয়ার পর আমার আব্বুর বন্ধুর একটা জায়গা আছে, আমার আব্বুর বন্ধু বলতেছে এই জায়গাটা ঘর তুলে থাক। তারপরে এই জায়গাটা থাকা শুরু করলো, ঠিক আছে থাকতে শুরু করলাম। এরপর আমার এক কাকি আছে নাম মাহমুদা, ওর সাথে আমি প্রায় ফোনে কথা বলতাম। তখন আমার কাকা একটা মোবাইল পাঠাইছে, বাইরে থেকে একটা মোবাইল পাঠাইছে নোকিয়া সেট, ওটাতে কাকির সাথে কথা বলতাম। তো আমার মা যখন কাকির দেবাসে বেড়াতে গেছে, তখন বেড়াতে যাওয়ার পর কাকির একটা বোনের ছেলে আছে নাম রেজওয়ান ইসলাম, ওকে দেখে বলছে এমন একটা ছেলে যেন মেয়ের জন্য পাইতাম, তার মেয়েটাকে বিয়ে দিতাম। আমার মা আমাকে এটা বোঝা মনে করতো, মানে যাকে দেখো তার সাথে সে বিয়ে দিতে যেত, তা আমি এটা বোঝা হয়ে গেলাম না। পরে ওই ছেলেটা আমার সাথে কথা বলতে লাগলো, কথা বললো, ওর হচ্ছে কসমেটিক্স এর দোকান ছিল, ওর 8 ভাই বোন ছিল, ও ছিল 7 নম্বর, কথা বলতে লাগলো। একদিন দুষ্টামিকে বলতেছে কি তুমি তো আমাকে ভালোবাসো আমাকে একটা কিস করো, বলতেছে এবারে বলতেছে আমাকে, না কেন আমি আপনাকে কিস করবো? পরে বলতেছে কি, পর ফোন রেখে বলছে তোমাকে আমি ট্রাই করলাম যে তুমি কেমন। পরে এরকম ভাবে ওই ছেলেটা করছে আরেকটা বোন ঢুকে দেওয়া, ওর আরেকটা বোন আছে ওকে দিয়ে ট্রাই করেছে দামি মেয়েটা কেমন। আসলে আমার ই ছিল যে ফারুকে ভালোবাসছি, ওকে যদি না পাই বিয়ে করবো না, আমি আমার মতো করে ওকে ভালোবেসে যাবো। ভালোবাসা পাওয়ার জন্য নয়, ভালোবাসা থেকে
মানে
বলতেই পারিনি, বলতে গেলে আমার দ্বিধাদ্বন্দ্ব, আমি চোখে দেখি না, আমি এরকম স্মার্ট না, ওকে কি বলবে?
ফারুককে দেখে কি মনে হতো, কথাবার্তা শুনে ও কি আপনার প্রতি কোনো কিছু আছে বা ছিল?
না, বন্ধুত্বটাই ছিল, বন্ধুত্ব আচরণ ছিল, বন্ধুত্ব যে ফ্রেন্ডলি। আর আমি বললে তো ফিরত দিতে পারতো সেরকম না, নাও করতে পারতো না, বা আমি ওই চিন্তা ভাবনা করে বলিও না যে কি না কি, আমি একা দেখছেন ওকে পাইনি, আমি ওর মতো করে ওকে ভালোবেসে যাবো। আমার বিয়ে শাদী এগুলো কোনো কিছু চিন্তা ভাবনা ছিল না ভাইয়া, কখনোই বিয়ে শাদী করবো না। পরে এই রেজন ভাই আমার জন্য কসমেটিক্স এর জিনিস পাঠিয়েছে ওর দোকান থেকে, পরে এগুলো অনেক আমার ছবি পাঠাইছিলাম। পরে দেখা পাচ্ছি যখন বলছে যে তোমার আম্মু বলছিল ওরকম একটা জামাই হলে বিয়ে দেবেন, তখন আমি বুঝলাম যে আমাকে করোনা করতেছে। ও বলার পরে কেন সে বিয়ের কথাটা ভাবতেছে, ঠিক আছে না না আরো করোনার পাত্র হতে যাই না ভাইয়া। পরে ওই ছেলে অন্য বন্ধুকে যে ট্রাই করেছে, পরে আমি এমন বাজে বাজে কথা বলছি না, তো ওই ছেলেটা শুনে তো নেগেটিভ নিছে যে মেয়েটা ভালো না। আসলে কি ভাই, আমি এরকম ভাবে চলাফেরা করতাম গ্রাম গঞ্জের যে কোনো, কেউ আমাকে ভালো চোখে দিত না, সবাই আমাকে নিয়ে কমেন্টস করতো, মানে খুব খারাপ টাইপের মেয়ে, এই ফেক্সে যায়, এই টোপে সেটা করে, খুব খারাপ টাইপের ভাবতো, নেগেটিভ সেন্সে ভাবতো। আমার থেকে দূরে সরে গেল। পরে আমি রেজনকে দেখবো যে সেই ছেলেটা কেমন, আমাকে এরকম ভাবে ট্রাই করলো ওই ছেলেটা কেমন। আমি সেই আমার যখন বাড়িতে যাই আমার দেশের বাড়িতে মাদারীপুর, তো মাদারীপুর যাওয়ার পর আমি ঘটকচর যাই, আমার চাচির বাড়ি হচ্ছে ঘটকচর, ঘটকচর যাই, যাওয়ার পর দেখি রেজনকে খাটুখুটু করে হুজুর টাইপের কথা বললো, বলতে মাথায় কপ দো, এই এটা করো সেই সেইটা করো, মানে অনেক মন্তব্য করতো। পরে ওদিকে যাওয়ার পরে আবার কাকে আরেকটা ভাগনা ছিল, নাম ইসরাফিল, ও আমাকে অফার করে ফেলছে। ও আমাকে একটা চিঠি খাম করতে করে, যখন বিছানায় শুয়েছিলাম তখন বিছানার উপর ফালাই দিয়ে গেছে, তখন ফালাই দেয়, তখন আমি চিঠিটা দেখলাম যে এরকম এরকম সমস্যা।
মানে পছন্দের মানুষ আছে, তাই তো? আপনি পছন্দ করেন ফারুককে?
আমাকে হাজার জন পছন্দ করে, আমি ফারুককে পছন্দ করি।
আচ্ছা, এটা হচ্ছে আপনার দিশা মাইন্ড,
তাই তো? আমি মজা করতাম, অনেকের সাথে ফোনে কথা বলতাম, রেডিও পেয়ে মজা করতাম।
ওকে, এখানে একটা বিরতি নিচ্ছি আমরা। হ্যাঁ, আপনি শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 820। বারবার বলছি, যদি আপনি জানেন কি শুনছেন আপনি, যে মাটির জীবনের গল্প শুনছেন এবং একটা প্রেমের, আবার হচ্ছে জায়গায় বিরতি নিচ্ছে যেখানে একটা প্রেমের ঘনীভূত একটা অবস্থা, এর কোথাও যাবেন না, ছোট একটা বিরতি নিয়ে ফেরত আসছে।
Close up presents Hello 8920. Close up. The closer, the better.
আরো একবার স্বাগত জানাই সবাইকে। চলে যাচ্ছে অতিথির কাছে আর একটা চিঠি পেলেন, সেটাও এক প্রকার প্রেম পত্র আপনার টেবিলের উপর ইসরাফিল সে দিল, তাই না? আচ্ছা, তারপরে
কেমন লেখার মধ্যে প্রচুর বানান ভুল, লোক পড়তে গেলে বিরক্তিকর লাগে। ওই ছেলেটার সাথে কথা বলতাম,
দেখানোর ব্যাপারটা কি ঠিক ছিল আমি জানি না, অনেকে দেখাতে চায়, এই কারণে কিন্তু অনেক ধরনের উল্টো পাল্টা ঘটনা ঘটেছে।
আমি রেজানকে বোঝাচ্ছি যে তুমি আমাকে অ্যালাউ না করে অন্যকে অ্যালাউ করে, অন্যকে সপ্তাহে যেন আমাকে অ্যালাউ করে, সেটা বোঝাচ্ছি। ওইরকম কথা চলতো, মানে ওর সাথেও কিছুদিন কথা বলার পর আর কথা বলিনি, এরকমই চলছিল। কখনো আমার মা মারতো, কখনো এরকম করতো, মানে আমি যেন তাদের কাছে একটা বিরক্তিকর হয়ে যাচ্ছিলাম। তখন আমাদের বাড়িতে ভাড়া থাকতো বাকি, আব্দুল বাকি মিয়া, সে কিন্তু প্রচুর রকম একটা খারাপ চলেছিল। সে সাথে সাথে গেস্টটাও যেত, বিভিন্ন মেয়েদের পছন্দ করতো। আমার মনে চিন্তা ভাবনা কি জানেন, ওকে যে কোনো ভাবে ফাঁসা আমি বিয়ে করবো, যেহেতু আমার মা বাবা আমাকে যাতে না তার কাছে বিয়ে দিতে যাচ্ছে, যে কোনো ইয়ে করতে যাচ্ছে, ওকে আমি যে কোনো ভাবে ফাঁসে বিয়ে করবো। ওর সাথে আমি কথা বলতাম, ওকে আমি তুই বলে বলতাম, ও যাকে পছন্দ করতো না তাকে আমার কথা বলতো। ওর মোবাইল দিয়ে কিন্তু আমি ফারুক ভাইয়ের সাথে কথা বলছি, ওর সাথে কথা বলতাম। পরে ওর খালাতো ভাইকে বলছি যে ওকে কিভাবে বিয়ে করা যায়, ওকে আমি বিয়ে করবো। পরে ও তো আমার সাথে কোথাও যেতে যেতো না, ওর প্রায় যদি বিধান আমাকে ইউজ করে ছেড়ে দেবে, বিয়ে করবে না। পরে এরকম ভাবে মানে আমার ফ্যামিলি থেকে এত একটা ঘৃণা পাইতেছি যে আমি বিয়ে না করলে হচ্ছে না, বিয়ে করলে পরের বাড়ি দিয়ে দিলে মার ধো করতে পারবে না, কিছু বলতেও পারবে না, তখন আমার মতো আমি থাকবো। কিন্তু তবু ফারুকে ভালো পারবো, বিয়েতে একটা লোক দেখানো, বিয়ে একটা লোক দেখানো।
আপনি বিয়ে করবেন অন্য কাউকে, কিন্তু ফারুক সাথে যোগাযোগ রাখবেন, তাই তো? এটা ঠিক নয়, এটা আপনি যে সংসারটা করবেন লোক দেখানো, এটা কি ঠিক হবে?
এটা ঠিক না, মানে তখন তো মানুষের বিয়ে পরে অটোমেটিকলি মন মানুষ কথা চিন্তা, আমার এরকম ধারণা ছিল হয়তো বাকির কাছ থেকে আমি এত ভালোবাসা পাবো যে ফারুককে ভুলে দেবো।
আচ্ছা, এই জন্য বাকির প্রতি নিজেকে একটু মনোনিবেশ করছেন?
মনোনিবেশ করছি।
আচ্ছা, ভালোবাসে নাকি? আপনার ফ্যামিলি ফারুককে কেন ডিনাই করছে, মেনে নিতে কেন চায় না, কি ব্যাপার?
ফারুক তো অনেক বড় লোক ছিল, তো ওই ফ্যামিলিতে আমার আমার আম্মার ফুপুরি দিয়ে দেওয়ার অনেক অশান্তি হয়েছে, এই জন্য আমার মা যেটা ভালো মনে করে সেটাই করে। তো যাই হোক, পরে বাকির সাথে অনেক কথা বলতো, বাকি যাকে পছন্দ করতো তাকে তার কথাটা আমাকে বলতো।
বাকি আবার প্রেম করতো অন্য জায়গায়?
অন্য জায়গায়, বাকি একজনকে ভালোবাসতো, নাম রেনু, বরিশালের মেয়ে ছিল, তা ভালোবাসতো, বলতো। আমি শুধু সুযোগ করছিলাম ওকে কিভাবে ফাঁসানো যায়। পরে একদিন মানে আশেপাশের বাসার জন্য ও নাইট ডিউটি থেকে আসছে, ওটা আমার এম্বুডারিতে জব করে, ও নাইট ডিউটি থেকে ও রুমে ঢুকছে, আমি ঢুকছি। পরে আমি যখন ওর রুমে ঢুকছি তখন আমার বাড়ি ভাড়াটা আরেকটা পিচ্ছি নিয়ে দেখে আমার ভাবির কাছে বসছে যে আপনার ননদ বাকি রুমে ঢুকছে। আমার ভাবি সরাসরি ধরে ফেলতো দুজনকে, মানে দুজনে মানে এরকম একটা অবস্থা, ফিজিক্যালি ভাবে মানে ধরে ফেলছে, হাতে
মানে কি ফিজিক্যাল রিলেশন করলেন তার সাথে?
আপনি
আপনার সম্মতিতেই আপনি
আমি আমার বাকির সম্মতি ছিল, আমারও সম্মতি ছিল, এই ক্ষেত্রে ধরা খেয়ে গেলাম দুজনে। আমি ভাবিকে কিছু বলতে পারতেছি না, বাকিও তো বাকি তো পলাবে এখন, বাকি আমাকে বিয়ে করবে না।
আপনাদেরকে হাতে হাতে যখন ধরে ফেললো তখন বলাতে চাইলো, তাই তো?
হ্যাঁ,
ওর হাতের ফোনটা নিয়ে আপনি ফেলে দিলেন।
তখন
ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারবেন না, ফোনটা ফেলে দিলে, এটা কিভাবে সম্ভব?
মানে কেউ যে কারোর সাথে যোগাযোগ করতে পারবে না, মানে ফোনটাও থাকবে, ঠিক আছে?
আচ্ছা, তাহলে আপনার সুবিধা কি?
আমার সুবিধা ওকে যে কোনো ভাবে তাড়াতাড়ি ধরা দেবে, কারণ ফোন থাকলে যে কোনো জায়গায় যোগাযোগ করে অতি তাড়াতাড়ি চলে যেতে পারবে, আর ফোন না থাকলে তো কোন থাকতে টাকাও আনতে পারবে না, যেতে পারবে না, ওর পকেটে টাকাও নেই।
কেমন অদ্ভুত চিন্তা ভাবনা ছিল আমি বুঝলাম না। যাই হোক, তারপর
যাই হোক, তারপর ওদের ফ্যামিলি পুরো অ্যাটাক করলো আমার ফ্যামিলি। ও নানির কাছে বলছে আমি ওকে কিছুই দিইনি, তখন ও নানি এসে বলছে, তখন আমি বলছি যে আপনার নাতে আমাকে কিছুই করেন, আপনার নাতিকে জিজ্ঞেস করেন কি করছে না করছে, আমি তো সেটা মুখ করে বলতে পারবো না। আমি আমি অন্যায় করছি, ঠিক আছে, আমি নত হইনি, আমি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলছি। পরে বিকেলবেলা জোর করে ধরে নিয়ে আসলো, ওকেও ধরে নিয়ে আসলো, ওর ফ্যামিলিও ধরে নিয়ে আসলো। দিনটি ছিল শনিবার, আর বিয়েটা হয়েছিল মে মাসে 8 তারিখ।
আমার বিয়ে হলো,
হ্যাঁ, মানে জোর করে ধরে নিয়ে আসলো।
আমার ধরে নিয়ে আসলো,
আমার খালু খালা সব, আমার খালু একটু নেতাদের সাথে চলাফেরা করতো, তো তার ভালো লিঙ্ক ছিল সবার সাথে। বাকিকে, বাকির খালাতো ভাইকে, বাকির বাপ মা সবাইকে ধরে নিয়ে আসলো। পরে এক পর্যায়ে কমে আমার বাবা বলতেছে আমি তোমাকে কোরবানি দিয়ে দিলাম। আমার বাবা অনেক আঘাত পেয়েছে, তার কিন্তু মেয়েকে নিয়ে অনেক স্বপ্ন ছিল। তারপর বাকির সাথে বিয়ে হইলো, হয়ে গেছে মে মাসে 8 তারিখে বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পর বাকি বিয়ে হয়ে গেছে, বাকি বিয়ে হয়ে গেছে, রুম থেকে বিয়ে শেষ, রুম থেকে বিয়ে হয়ে গেল। রুম থেকে বেরিয়ে সে এই জায়গায় জায়গায় খোঁজ খবর নেই, আমি কোথাও যাচ্ছি কিনা, কোথাও মোবাইলে কথা বলতেছি কিনা, এরকম এরকম খোঁজ খবর নিতেছি। বিয়ের কিছুক্ষণ পরে এসে, দুই দিন পরে এসে ফারুকের ফোন দিয়ে বলছে, ভাই আমার বিয়ে হয়ে গেছে। তো ফারুক বলছে, কি বল, তোমার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, আমার তো বিয়ে হয়ে গেছে। কি আমি বললাম ফোন দিয়ে যে ফারুক ভাই আমার বিয়ে হয়ে গেছে। কিভাবে কি? এভাবে এভাবে। ফারুক ভাই কাছে ব্যাপারটা বলছি, মাকে এটা তোমার আশা করা জানি, তুমি এটা কি করলে, মানে আমি এরকম একটা কাণ্ড করবো সে কখন বিশ্বাসই করেনি। তারপরে বিয়ে হলো, ও বিয়ে করে চলে গেল। তারপর বিয়ের এক সপ্তাহ পর আসলো, তারপর ওর বাবা মা লেনদেনের ব্যাপারে কথা বলতেছে যে 1,00,000 টাকা, দেড় বই স্বর্ণ, ঘর সাজানো সবকিছু। তারপর আমার মা স্বীকার করলো, আমার মা বলছে আমার মেয়েকে 1 বছর রাখবো, রাখার পরে আমার মেয়ে কাজ বাজ সব শিখবে, তারপর আমার মেয়েকে আমরা দিয়ে পাঠাবো। ঠিক আছে, সেটাই মানলো, চলতে থাকলো। পরে আমার ননদের আবার ব্লাড ক্যান্সার হয়, আমার ননদ ওর ব্লাড ক্যান্সার ধরা পড়াতে আমার শাশুড়ি আমার ননদকে নিয়ে চলে যায় বাড়িতে, বাড়িতে চলে যায়। পরে এর মধ্যে আমার বাবার বন্ধু বাসাটা ছেড়ে দিতে বলতো। বাকির সাথে বিয়েছে ঠিকই, ওর আমার হাজবেন্ড ওয়াইফ যেরকম একটা ভালোবাসা মধুর সম্পর্ক থাকে সেরকম আমি কোনোদিনই পাইনি। আমি ওর কাছে একটু ইউজ করেছিলাম।
আপনিও তো খুব একটা স্বামী মনে করে ওর কাছে যান নাই?
তারপর বাবুর জন্য বললাম না, আমি বাবু নেবো। ও সে আচ্ছা হচ্ছে আমার দেওয়ার বলতেছে আমি বান্দা, আমার হাজবেন্ড হিজলা, আমাদের বাবু হয় না, 3 মাসও হয়নি না। আমার দেওয়ারও বলতেছে খালাস শাশুড়ির ছেলে, তো আমি বলছি যে আপনি বাবু নেবেন, বলছেন না আমি বাবু নিব। ওর ব্যাপার হচ্ছে কি না, বাবু নিবেন যে কোনো ক্ষেত্রে একটা কিছু করতে পারবে, বাবু না হলে তো সমস্যা নেই, হলে তো ঝামেলা,
এরকম প্ল্যান ছিল,
এরকম প্ল্যানিং ছিল। পরে অনেক বলছি যে আপনি তো হিজলা। পরে একদিন খুব মারধর করে, অনেক মারধর করে, সেদিন যেদিন আসে সেদিনই আমার সাথে মেলামেশা করছে সব, মানে এমন ও ইচ্ছা মতো যে মারগুলো মারতে পারে কাউকে দেখানো দেখাইতে পারতাম না যে কিরকম মারত। পরে ইচ্ছা মতো মারছে, মারার পর সেদিনই মিলে আসার পর নভেম্বরে আমি কনসিপ্ট কনসিভ করে ফেলার, তখন আমার মা বলতেছে আমার বাবুটা নষ্ট করে দেবে, আমার মা আমার ফুপু রানিং নিয়েছে তার বাবু নষ্ট করে দেবে। তা আমি বলতেছি পৃথিবীর সব যদি একসাথে হয়ে যায় তার বাবুটা নষ্ট করতে দেবো।
আচ্ছা,
তো আমার বাবা বলতেছে কি
আপনার বাবা চাচ্ছে না ওর সাথে আপনার সম্পর্কটা টিকুক?
না, আমার বাবা তো চাচ্ছে, আমার বাবা তো সবসময় পাশে আছে। আমার বাবা বলতেছে কি থাক, ওর বাবুটা নষ্ট করা যাবে না, ওটার ভবিষ্যৎ ছেলে আপনি হোক, ও যেহেতু একজন প্রতিবন্ধী। ঘরের কাজও তেমন অনুমতি করে না। পরে আমার ননদের মধ্যে মারা গেল ফেব্রুয়ারি মাসে, তো আগস্টে মাস দেখা হচ্ছে, আগস্টের 4 তারিখ রমজান মাস, আমি রোজা রাখছিলাম, তো বাবুর পেটে থাকলে আমি রোজা নামাজ করছি, আমার বাবুটা যেন ভালো। আর আল্লাহ কাছে সবসময় বলতাম আল্লাহ তুমি আমাকে যাই দাও না, সুস্থ স্বাভাবিক দিন আমি একটা খাসি মসজিদ বা মাদ্রাসা দিয়ে দেবো। দিয়ে শুধু সকাল থেকে পেইন হচ্ছে, হালকা হালকা পানি ভাঙছে আর পেইন ব্যথা করতেছে। আমি ওকে বলতেছি দেখো আমার তো খুব ব্যথা লাগতেছে, তুমি কাউকে খবর দাও। ও বলে ইস তোরই একটা বাচ্চা হবে নাকি, অন্য কারো হয় না, এরকম করছে। মানে ও আমি তোর ওয়াইফ, ও সেটা কখনোই মনে করতো না। এরকম অনেক কষ্ট করলাম। পরে শুক্রবার দিন তারপর আমার নানি শাশুড়ি আসলো, নানি শাশুড়ি আর খালা শাশুড়ি তারা হচ্ছে দায়ী, মানে যারা বাবু ধরে তাদেরকে দায়ী বলে তারা আসলো। তখন আমি খুব কান্নাকাটি করতেছি, মানে কান্নাকাটি করতে স্যালাইন দিতেছে, পেটের মধ্যে পানি জমে রয়েছে, পানি বের না হলে তো বাবু হচ্ছে না, স্যালাইন দিতে ব্যথা হচ্ছে তো বাবু হচ্ছে না। শুক্রবার সারাদিন সারাত গেল, শনিবার দিন গেল দুপুর পর্যন্ত, পরে আমার আব্বু আসছে, আমার আব্বুর দোকান থেকে আসছে, দোকান থেকে এসে বলতেছে কি এই তোর সব বের হো, আমার মেয়ে না বসে তোদের দরকার নাই। আমার আব্বু আমার খালা শাশুড়ি আর নানি শাশুড়ি ভাই করে আমার
মেয়েটাকে
মারতো। বাবু এত কষ্ট এত যন্ত্রণা এখনো বড়
বড়। এটা একমাত্র মা যে গর্ভধারণ করেছে এবং সন্তান প্রসব করেছে, সে ছাড়া কারোর পক্ষে বোঝা সম্ভব নয়।
আমার মনে হয় যে আমি পৃথিবীতে ব্লড হয়ে সেরকম লাগতেছে।
জি,
তখন তখন আমার আব্বু আমাকে কোলে করে অটোতে করে নিয়ে গেল, চলে গেল। তখন আমি আমার হাজবেন্ড এর পায়ে ধরে শেষ পর্যন্ত কান্নাকাটি করলো, যে ভাই আমাকে মাফ করে দাও আমি যদি মরে যাই। তখন আমার মনে হয় আমার মৃত্যুটা আমার চলে আসতেছে এরকম লাগতো। পরে ফিনিশিং হাসপাতালে গেল, ওরা আমাকে ক্লিনিকও নিল না, যে প্যাট সিজারিং করলে বাবুটা নর্মালি বের হয়ে যাবে, খরচটা বেশি হবে, কিন্তু ওরা আমাকে সাইড সিজারিং করছে, জানি খরচটা কম হয় ওষুধটা যে কম ইয়ে লাগে। পরে মেয়ে হয়েছে একটা, আমার বাবুটা হলো, ভাই আমি এত কষ্ট করছি এত কি করলাম, যখন আমার সেই নিষ্পাপ শিশুর দিকে তাকালাম না, ভাই সব সুখ আমার কাছে চলে আসলো।
তারাই জানেন যে যত কষ্টই থাক নিজের বাচ্চার দিকে তাকালে সে কষ্টটা কষ্ট থাকে না, বোধহয় আমি জানি না, আমার সে সৌভাগ্য হয়নি এখনো। যাই হোক, এই অবস্থাটা বিলতে নিচ্ছি, এই যে এত কষ্ট মনে হচ্ছিল যে মারাই যাবে, তারপরে বাবুটা যখন দেখলো মনে হলো জীবনটা সার্থক। এখন এর পরের অংশে কি আছে গল্পের, বেশ কিছুটা বাকি আছে এখনো, আপনি ধরে নিতে পারেন যে মূল সাসপেন্সটা সেখানে রয়েছে। শুনছেন মাটির জীবনের গল্প, পুরো গল্পটাই বেশ অদ্ভুত আজকে যারা শুনেছেন, এবং শেষ পর্যন্ত শুনলেই আপনি ইফেক্টিভ মনে করবেন, বা এখনো হয়তো অনেকে অনেক ধরনের ডিসিশন নিচ্ছেন বা ডিসিশন থেকে সরে আসছেন গল্পটা শুনে। কোথাও যাবেন না, ছোট্ট একটা বিরতি নিয়ে লাস্ট অংশ নিয়ে ফেরত আসছে।
Close Up presents Hello 8920. Close Up, the closer, the better.
স্বাগত জানাই সবাইকে ক্লোজ আপ প্রেজেন্ট হ্যালো 8920 তে। আর যে সেতুর সাথে আছেন এবং মাটির জীবনের গল্প শুনছেন আপনি, আর ফোন নাম্বারটা জানাই যেখানে ফোন করলে আপনি আমাদের একজন অতিথি হতে পারবেন, 09613892892, এখানে ফোন করবেন। এবং আর যে সেতু নামে একটা পেজ আছে সেখানে আপনি কানেক্টেড থাকতে পারেন। ইউআরএল অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/setu.abcradio। এই পেজটার নামই হচ্ছে আর যে সেতু, কানেক্টেড থাকুন প্লিজ। আচ্ছা, মাটির কাছে যাই, বাবু হলো, একটা মেয়ে বাবু হলো আপনার, অনেক ভালো লাগলো, ভালো লাগা কাজ করলো। হ্যাঁ,
মেয়েটার নাম রাখলাম আমি তাকমিনা, আর আমার এক বান্ধবী ছিল নাম রুবি, ও নাম নাম রাখতো বেনো জিসারা মাইশা, মাটির মেয়ের নাম মাইশা, বাকি মেয়ের নাম বেনো জিসারা। তখন বাবু হয়ে গেল, মাশাআল্লাহ বাবু বড় হতে লাগলো, বাবু বুকে দুধ খাচ্ছে। এই যে এতগুলো বছর পার করলাম, আমাকে চোখে ডাক্তার দেখাচ্ছে না, তখন আমি মনে মনে ভাবলাম এখন আমাকে ডাক্তারের কাছে যাওয়া দরকার, আমার মেয়েটা হয়েছে, তখন মেয়েটা দুই আড়াই বছর, তখন আমি ডাক্তারের কাছে গেছি, যাওয়ার পরে চক্ষু হাসপাতাল। তো ওরা দুজনে চেক চেক করলো, তখন আমাকে লো ভিশনে পাঠালো। লো ভিশনে দেখলো, দেখার পর বললো যে আপনার কি বাবু আছে? জি হ্যাঁ। আপনি ওদের বুকে দুধ খাওয়াবেন না। কেন? যে চোখের সমস্যাটা আমার পৃথিবীটা যেন আমার মাথার উপরে পড়ে গেলো ভাইয়া, যে আমি যে যন্ত্রণা ভোগ করতেছি ওটা যেন মেয়ে ভোগ না করে। তখন তখন আমি সব সারে ফেলতে সেরকম লাগছে।
যে কথাটা আপনার বাবাকে ডাক্তার বলেছিল
সেই কথা আমাকে আবার ফোনটা রিসিভ করতে
এখানে আপনি হয়তো সেই কাজটা করেন নাই আমার মনে হয়, কারণ আপনি শুরুতেই খুব আফসোস করছিলেন যে কেন আমার বাবা মা তারপরে বাচ্চা নিল এবং আমাদেরকে ভোগালো। তো এই প্রশ্নটা যখন আপনি করতে পেরেছেন তখন আমার ধারণা আপনি ডাক্তারের কথাটাই মেনে নিলেন। অনেক কষ্ট হয়েছে আপনাকে?
আমার মেয়েটা না ভাইয়া বুকে দুধ ছাড়া কিছু খাইতে চাইত না। আমি অনেক কষ্ট করে অনেক মারধর করে বুকে দুধটা ছাড়াই দিলাম, কেন বুকে দুধ খেলার থেকে
সমস্যা মায়ের কি কষ্ট
আমি সব সময় বলছি আল্লাহ আর বাবু নাকি ভালো লাগে ভালো না। ও যখন আমার মেয়েটা আমার মনে করে থাকে তখন খুব খারাপ লাগতো। আমি যে শুরু থেকে জানতাম তাহলে আমি সত্যিকার বুকে দুধ খাওয়াতাম না এই ব্যাপারে, কিন্তু আমার হাজব্যান্ড নেগেটিভ সেন্স রেখে আমাকে খুব মারধর করতো আমি ওকে কেন বুকে দুধ খাওয়াই না। ডাক্তার তো আমাকে বলছে যে ওকে বুকে দুধ খাওয়াই না, এটা কি মানা সম্ভব যে আমি পৃথিবী ভালো কখনো সাজিয়ে রোগ দেখবো না? তারপর ভালোই মেয়েটা বড় হতে লাগলো, লাগলো আমি খুব টেক কেয়ার করতাম। আমি যখন বাইরে যেতাম মেয়ে তখন বলতো রাস্তায় টেক করে আমার মা আসবে কেমনে, আমার সন্ধ্যা হয়ে গেলাম আমার মেয়ে আমার জন্য টেনশন করতো। তারপর মেয়ের যখন 4 বছর হয় তখন আমার বাবা তার বুকে ব্যথা ছিল, আইসে বলতেছে কি আমার হাজবেন্ডকে বলতেছে যে বাকি মিয়া তুমি আমার জন্য ডাব নিয়ে আসো, ডাব খাবো স্যালাইন খাবো। তো ও যখন আমি ঠিক আছে পরে আব্বু বমি করতেছে, তখন আমরা হাত পা টিপতেছি, তখন এই ক্রাইসিসে কেউ ডাক্তারের কাছে নিতেছে না, কারণ আমার মেয়েদের ভাই আমাদের বাড়িতে গেছে ভাইয়া আমার আব্বুর সামনে আলো দেখ দাঁড়ানো, তখন আমাকে হাত পা টিপতে দিচ্ছে না, আমার কষ্ট হবে এই কথা ভেবে। তাকে ডাক্তারের কাছে নেওয়া হয়েছে, তখন ডাক্তার ফাইনালি ভাবে বললো যে অনেকক্ষণ আগে স্টার করছে, তখন বললো যে আমার বাবা নেই। তখন ভাইয়া পৃথিবী কি আমি কিছুই বুঝতে পারতেছি না, আমার 4-5টা যেন অন্ধকার হয়ে যাচ্ছে, আমি যেন দুধের অন্ধকার দেখতেছি। একটু আধা ঘন্টা আগে আমি বলছি যে আমার বাবা মরে গেলে আমি থাকতে পারবো না।
মাঝে এমন ভাবে কান্নাকাটি করছে দৃশ্যটা দেখাতে চাই আপনাদের, আপনার আমার ফেসবুক পেজে চলে আসুন। একটা মানুষ মেয়েদের আমরা জানি যে বাবা মেয়েদের খুব প্রিয় হয়, এত কিছুর পরেও এইভাবে ভেঙে পড়তে আমি দেখিনি। এই স্টুডিওতে আমি আছি এতক্ষণ, একটা অংশ আপনারা দেখুন যে কিভাবে একটা মানুষ কাঁদতে পারে বাবার জন্য। এই দৃশ্যটা দেখাতে চাই আপনাদের ফেসবুক পেজ আর যে সেতুতে চলে যান আপনারা, দেখুন যে বাবার জন্য কিভাবে কাঁদছে। 2টা ঘন্টা অতিক্রম করলাম, অনেকবার কেঁদেছে অনেকভাবে, কিন্তু এভাবে আমি কাঁদতে দেখিনি। বাবা হারানোর কষ্ট, বাবার অনেক অনেকদিন আগেই চলে গেছে বাট মনে হচ্ছে যে মাত্র হয়তো বাবাকে হারালো।
বাবাটা মরে গেল, আমি আমার হাজবেন্ডের পায়ে লুটাই পড়ছি যে দেখো তুই অন্তত আমাকে পালাই দাও না, আমাকে তোমার পাশে দেখো, আমার আমার কেউ রইল না, আমাকে এতটুকু দয়া করো, মনে করো না আমি তোমার কাজে লাগিয়ে থাকবো, তুই আমার পালে দেখো। তারপর ও বলছে ঠিক আছে ঠিক আছে। পরে পরে আমার বাবা মরে দেওয়ার পরে আমার মামা তো ভাই আর আমার ভাইকে বিয়ে করে দেয়। পরে আমি বুঝতে পারতেছি যে আমার পাশে কেউ রইল না। পরে চাকরির জন্য অনেক জায়গায় ট্রাই করতেছি খুঁজতেছি, পরে মেয়েটাকে একবার বলছে বেড়াতে নিয়ে যাই, বেড়াতে নিয়ে এসে আনতেছে না, পুলিশেও কমপ্লেন করে আমার মেয়েটাকে নিয়ে আসি। আমি জানতাম না আমার বাবা নেই, আমার মেয়ের বুকে করে নিয়ে আমি কাটাই দেবো। তারপর এই জায়গায় ব্যবসার জন্য টাকা দিছিলাম, এখানে রস কেসে পরে ওরা মেয়েকে নিয়ে যাবে। আমার মা টাকা কোথায় রাখছে সেটা বলতেছে, বললাম এরকম এরকম। আমার মেয়েটাকে ডেকে দিচ্ছিলাম সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত, শুক্র শনিবার বন্ধ থাকতো তখন। আমি সারাদিন ঢেকেরে থাক ভাইয়া, সারাদিন পর তোমার মেয়েটা আমার কাছে থাকবে, আমার আমি বুকে করে নিয়ে ঘুমাতে পারবো, সেই চিন্তা ভাবনা নেই এটা করছে। আমি আমার মেয়ের ভবিষ্যৎ এখন অনেক দূর ধরেছি, যে আমার মেয়ের ভবিষ্যৎ করবো। যখন দেখলাম যে আমাকে বাড়িতে রাখো মারধর কথা, তখন আমার হাজব্যান্ডকে খবর দিছি তুমি আমার মেয়েটাকে নিয়ে যাও তোমার কাছে দেখো। তখন ওর কথাগুলো রেকর্ড করে নেয়, রেকর্ড করে নিয়ে পরে আসতে পরে আমি একটা ম্যাডাম ছিল ফরিদা ম্যাডাম, ওনার কাছে জিজ্ঞেসলাম, উনি আমার মেয়ে আমাকে রাখবে? হ্যাঁ বলাইছিলাম, তো বলাইতে পারিনি। পরে আবার আসছি, আসার পরে আমার মেজো ভাই আমার মেয়েটাকে আমার হাজব্যান্ডের সাথে দিয়ে দিল। আমার হাজব্যান্ড আমি মেয়ে নিয়ে পলাইছিলাম, দর্জির দোকানে গেছিলাম, আমাকে মারধর করলো, আমার মেয়েটাকে আমার কাছে রেখে গেল।
এখন কি অবস্থা বলেন তো, আপনার সার্বিক অবস্থা এখন কি, যে কারণে আপনি এখানে আসছেন গল্পটা বলতে, লাস্ট সামারি কি, ইতি কিভাবে জানবেন, মানে আপনার এখনকার অবস্থাটা আমাদেরকে জানান।
এখনকার অবস্থা ভাই, আমি একটা জীবন্ত লাশ হয়ে বেঁচে আছি। তারপর হচ্ছে যে এর পরে আমি টিআরপিতে যোগাযোগ করলাম, এখান থেকে ফখরুদ্দিন টেস্টার মিলস আমাকে চাকরি হলো।
আচ্ছা,
আমি এমডি আসিফ আশরাফের জন্য মন থেকে দোয়া করি, তার মন হতো আমার মতো একটা ব্যাংকে কর্মক্ষম করতে চেষ্টা করবে, তার জন্য আমি মন থেকে দোয়া করি আল্লাহ তাকে দীর্ঘায়ু করুক। আমার মতো একটা অচল মানুষকে সে চালাই নিতেছে। অফিসের সবাই, এই মুন্নি ম্যাডাম, জলি ম্যাডাম, কহিনুর ম্যাডাম, অফিসে অ্যাডমিনের সবাই খুব আমাকে আদর করে, কিন্তু সে আদর কোনো কাজ হয় না। আমার মেয়েটার কথা যখন মনে পড়ে যায়।
মেয়েটার বয়স কত, কত বছর আপনার কাছ থেকে আলাদা?
মেয়েটার বয়স যখন 5 তখন থেকে আলাদা, এখন 7 বছর রানি।
দুই বছর ধরে আপনার কাছে নাই, তাই তো?
হ্যাঁ 3 বছর ধরে
দেখা হয় মাঝে মাঝে।
গতবারই দেখেছিলাম যে 30,000 টাকা খরচ করে আসছি মেয়ের পিছনে। আমি গতবার মেয়ের জন্য টাকা পাঠাতে চাইছি, আমার হাজবেন্ড বলে যে অবৈধ টাকা। এর মধ্যে আমার হাজবেন্ড আমাকে বলে আমি নাকি ছেলের জন্য রাত কাটাই, যাও না তা বলে
মানে বিভিন্ন অপবাদ দেওয়া হচ্ছে।
আচ্ছা,
আপনাদের কি সম্পর্কটা স্বামী স্ত্রী আছে তো, কোনো ডিভোর্স হয়ে সব কিছু?
ডিভোর্স হয় নাই। ও আমাকে গত সপ্তাহে ফোন করে বলছে, তুই যে আমাকে ডিভোর্স না দিবি তাহলে তুই তোর বাবার সাথে ঘুমাইছিস ভাইয়া, এরকম বলে সহ্য করা যায়?
আচ্ছা,
আমি 3 বছর ধরে চাকরি করি, একটা লোক আমাকে দেখতে আসে না আমি কিরকম অবস্থায় আছি।
আপনি এখন আছেন কার সাথে?
আমি এখন আসছি অফিস কোয়ার্টারে আছি, অফিসের কোয়ার্টারে থাকি।
ফ্যামিলি বলতে কিছু নেই এখন আপনার?
আমার কিছু নেই, আমি যেন জীবন্ত লাশ। আমার বাবা নেই, আমার মেয়ে নেই, আমার কিছু নেই। আমি একটু শান্তি চাই, একটু ভালোবাসা চাই।
মাটি আসলে আমাদের আজকের অতিথি, ও এখানে এসছে ওর এই কষ্টগুলো শেয়ার করতে, কিছুই চায় না, ও শুধু একটু ভালোবাসা চায়। এবং প্রিয় শ্রোতা, আমার বিশ্বাস এবং আশা যে এই ভালোবাসাটা হয়তো আপনাদের কাছ থেকে ও পাবে। আপনারা অনেক ভালোবাসা দেন, অনেককে আমি দেখেছি এগিয়ে আসতে। আপনারা শুধু দোয়া করবেন ওর জন্য, যেন ওর প্রিয় ছিল পৃথিবীতে সবচেয়ে দুইটা জিনিস, একটা হচ্ছে বাবা, একটা হচ্ছে মেয়ে। এই দুইজনের একজনও ওর কাছে নেই, একজন তো পৃথিবী থেকে চলে গেছে এবং মেয়েটা 7 বছর বয়স, বাবার সাথে আছে, ওর সাথে কোনো যোগাযোগ নেই। এবং অনেকগুলো ভুল ছিল ওদের ফ্যামিলির, যার ফলশ্রুতিতেই আজকে এই অবস্থা। এটা আমি আর কোনোভাবে রিপিট করছি না, এতটুকুই আমি বলতে চাই, যারা শুনলেন এতক্ষণ দোয়া করবেন। হ্যাঁ বলেন।
আমি প্রকৃতির কোম্পানি ভালো চাই, কারণ এই ফ্যাক্টরি আমাকে বাজার আশা দিয়েছে, আমাকে প্রতিষ্ঠিত করছে ভাইয়া। আমি প্রকৃতির কোম্পানি যেন মন থেকে দোয়া করি ভাইয়া, তার প্রত্যেকটা লোক আমার এত ভালো ব্যবহার করে, যা করো চলো না না ভাইয়া। ওদের কিনে খুব ভালো আছি, আমি মনে করি ওরা আমার ফ্যামিলি, ওরা আমার বাবা, ওরা আমার সব।
ওর শেষ কথাটা বলা ছিল, যেখানে কাজ করছে ওর মতো একটা মেয়ে যে চোখে দেখে না, স্বাভাবিকভাবে কাজকর্ম করতে পারে না, তাকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছে। এত হতাশার মাঝে ওর এতটুকুই আশা, এই আশাটুকু নিয়ে যেন বেঁচে থাকতে পারে। এবং আমরা দোয়া করি স্বামী এবং সন্তানকে একসাথে করে ও যেন আবারও একটা সুন্দর জীবন পায়। সব সমস্যারই সমাধান আছে, সব হতাশারই একটা আশা একটা সময় থাকে, আমরা দোয়া করবো সেই আশাটা ওর কাছে এসে ধরা দিক। আজকের মতো বিদায় নিচ্ছি, মাসির গল্পটা শুনলেন, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আগামী বুধবার আরো একজন অতিথিকে নিয়ে আবার ঠিক 11টায় চলে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং এবিসি রেডিও FM 89.2 এর সাথেই থাকবেন। শুভরাত্রি।
এক্সক্লুসিভলি অন ফিউশনবিডি.com।